exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে, এবং আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমার সঙ্গে যিনি গেস্ট রয়েছেন তার কাছে যাবার আগে আমরা বেশ কিছু এখানে কিছু ভূমিকা করে থাকি, ইউ নো দ্যাট, যে আমাদের একটা ডিসক্লেইমার যে অনুষ্ঠানের শুরুতে এবং তার পরপরই অনুষ্ঠানটা কি বিষয় নিয়ে সেটা সম্পর্কে আপনাদেরকে একটা সম্মুখ ধারণা দিই আমরা, এবং আমরা যেহেতু শুরু করে ফেলেছি সুতরাং এই পর্বে আমাদেরকে গেস্টের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে হবে। আজকের এই স্টোরিটা একটু অন্যরকম, দেশ বিদেশ মিলিয়ে আজকের এই গল্পটা উঠে আসবে। আর সবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিক্রেটস মূলত আপনাকে পিওর করার জন্য, কারণ আমরা মনে করি প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো বিষয় আছে যেটা গোপন, এবং যে গোপনগুলো ফ্ল্যাশ করলে বা যে গোপনের কি বলা যেতে পারে ইম্প্যাক্ট তাদের জীবনটাকে অনেক বেশি ভয়াবহ করেছে, সেই অর্থে ফ্ল্যাশ করে আরেকজন মানুষকে সচেতন করার জায়গাটা থেকে আমরা এই বিষয়গুলোকে সাধুবাদ জানাই। সাধুবাদ জানাই বলছি এই কারণে যে সিক্রেটস ওপেন হলে, কোনো কোনো সিক্রেটস ওপেন হলে সেটা মানুষকে কিওর করে, এবং যেই সিক্রেটসটা আজকে ওপেন হবে এবং সেটা রেজাল্ট সহ, মানে যার জীবনে এটা ঘটেছে, যে সিক্রেটসটা ঘটেছে এবং তারপরে সেটা তার জীবনে কি ঘটনা ঘটেছে ওই সিক্রেটসের কারণে, সেটা আপনারা যখন জানবেন তখন আপনারা আপনাদের জায়গা থেকে কিওর হতে পারবেন। তবে আজকের এপিসোডটাকে ঠিক ক্রাইম মোড়কে চিন্তা করার সুযোগ আছে কিনা আমি শিওর না, তবে ইন ডিটেলে যখন যাব তখন হয়তো বা চিন্তা করা যাবে। আমাদের সামনে যিনি গেস্ট আছেন তার সঙ্গে পরিচিত হবার আগে আপনাদেরকে বলছি, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি একটু ধীরে বলছি, 09611904904, শেষে দুটো 904, ঠিক আছে, 09611904904। ওকে, তো আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হয়ে, আপনার নামটা কি বলে?
হ্যাঁ, আমার নাম হচ্ছে আলম। বয়স হচ্ছে 42।
42 বছর বয়স, আচ্ছা। এবং জন্মজেলা?
আমার জন্মজেলা ঢাকাতেই, পুরনো ঢাকাতে।
পুরনো ঢাকাতেই। আপনি আমাদের এই রেডিও অনুষ্ঠানটা মূলত ইউটিউবে শোনেন?
জি, রাইট।
আচ্ছা, ফার্স্ট কবে শুনেছেন মনে আছে?
আমার প্রথম 2016 মার্চ এপ্রিলের দিকে।
তারপর আপনি কন্টিনিউ
করেন? কন্টিনিউ, হ্যাঁ।
ওকে, এই আলম সাহেব মূলত একজন প্রবাসী বাংলাদেশী আমরা বলবো, বা বলবো কিনা আমি শিওর না, বাট প্রবাসে ওনার একটা লাইফ কেটেছে, এখন বাংলাদেশে আছেন, ভবিষ্যতে হয়তো আবার চলে যাবেন। সাউথ কোরিয়া কেন্দ্রিক ওনার জীবন, এবং উনি আজকে সিক্রেটস এসেছেন। বুঝতেই পারছেন যে একটু রোমাঞ্চর জায়গা থেকে, একটু রোমাঞ্চকর হতে পারে তার গল্পটা, এবং উনি ইউটিউবে শোনেন। ইউটিউবের জায়গা থেকে আমি, যেহেতু ইউটিউবের কথা চলে আসলো, আমি একটু বলতে চাই, আমাদের ইউটিউব চ্যানেলটি এখন একটা এস্টাবলিশড ইউটিউব চ্যানেল, যেটাতে সিক্রেটস এবং জীবন গল্প অনুষ্ঠানগুলো প্রত্যেকটা পর্ব আমরা ওখানে দিয়ে দিই, এবং আপনারা গেলে ওখানে বুঝতে পারবেন যে কোন কোন এপিসোডগুলো তুমুল সাড়া জাগিয়েছে, সেগুলো পপুলার আপলোডস হিসেবে ক্যাটাগরিও করা আছে। এমন হতে পারে আজকের এই অনুষ্ঠানটি, আজকের এই এপিসোডটি সুপার পপুলার একটা এপিসোড হতে পারে, বাট পপুলারিটি জায়গা থেকে আমি আসলে সিক্রেটস কিংবা জীবন গল্প দুটো অনুষ্ঠানকে মাপ করতে চাই না। আমি বরং মনে করি যে আজকের সিক্রেটসটা যদি একজন মানুষকে কিওর করতে পারে, কিংবা জীবন গল্পটা যদি একজন মানুষের পজিটিভ মেসেজ নিতে পারে তাহলে অনেকখানি অনুষ্ঠানটা সার্থক। এই জাতীয় কথাবার্তা আমি অহরহ মেইলে পাই যে ভাইয়া আপনার এই জীবন গল্প অনুষ্ঠানটা আমাকে চেঞ্জ করে দিয়েছে, কিংবা সিক্রেটস অনুষ্ঠানটা আমাকে চেঞ্জ করে দিয়েছে। এটা আমার কাছে মনে হয় একটা বিগ সার্টিফিকেট। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটির ঠিকানা জানেন না তাদেরকে বলি, আমাদের ইউটিউব চ্যানেলে আসার জন্য যেটা করতে হবে, ইউটিউবে আপনি প্রথমে যাবেন www.youtube.com/dfm904। এছাড়া আপনি ঢাকা এফএম 90.4 নামে সার্চ দিলেও আমাদের চ্যানেলটি দেখাবে। ওখানে গিয়ে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে যেই বেল বাটনটা আছে ওটা অন করে দেবেন। এক্ষেত্রে যেটা লাভ, আমাদের এই অনুষ্ঠানগুলো যখন আমরা ওখানে আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলের মাধ্যমে এটা জানতে পারবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন এবং তখন আপনি ইচ্ছা মতো শুনতে পারবেন। সরি, আমি একটা অনেক বড় ইন্ট্রো দিয়ে নিলাম। আলম ভাই, আপনাকে সুযোগ দিচ্ছি আমি, বলুন আপনি একবার ছোটবেলা থেকে যেখানে।
আমার জন্ম হচ্ছে পুরনো ঢাকাতে, মানে পুরনো ঢাকার স্বাধীনের পরে, স্বাধীনতার পরে ওই পুরনো ঢাকার ওই এলাকাটাকে অভিজাত এলাকা হিসেবে গণ্য করা হতো, এমনকি এখনো করা হয় পুরনো ঢাকাতে। তো আমার বেড়ে ওঠা ওখানে, আমার স্কুল জীবন এবং আমার মানে শৈশব কৈশোর সবকিছু ওখানেই কেটেছে। আমার স্কুলটা ছিল আমাদের এলাকাতেই, সরকারি একটা উচ্চ বিদ্যালয় ছিল, সেখানে আমার পড়াশোনা। এবং আমরা হচ্ছে তিন ভাই তিন বোন এবং মধ্যবিত্ত সম্ভ্রান্ত।
তিন ভাই তিন বোন, বাবা কি করতেন?
আমার বাবা হচ্ছে পুরনো ঢাকার ব্যবসায়ী ছিলেন, ওনার ছিল লোহার বিজনেস।
আচ্ছা আচ্ছা
আচ্ছা। তো উনি আমাদেরকে সত উপার্জন করে বড় করেছেন এবং সবাইকে খুব ভালোভাবেই বড় করেছেন।
জি,
আসলে মানে সমস্যা হচ্ছে গিয়ে পুরনো ঢাকাটা তখন পরিবেশগুলো একটু অন্যরকম ছিল, একটু নোংরা টাইপের পরিবেশগুলো। তো ছোটবেলা থেকেই খারাপ একটা সঙ্গ আমাকে, ওই সঙ্গতার কারণে আমার পড়াশোনাটা একটু নষ্ট হয়ে যায়।
আচ্ছা, খারাপ সঙ্গ বলতে?
খারাপ সঙ্গ বলতে দেখা যেত যাদের সাথে চলতাম সবাই মানে ফ্যামিলি স্ট্যাটাস বলতে যেটা আমার সাথে যায় না।
জি,
তো ঠিক ওদের। এবং ছোটবেলা থেকেই আমার মানে পড়াশোনার চেয়ে খেলাধুলার প্রতি ঝোঁকটা বেশি ছিল, যেমন ঘুরে উড়াতাম, তারপর আপনার যেটা মার্বেল মার্বেল খেলতাম, লিচুর বিচি, মানে মানে অদ্ভুত সব মানে। তো এমনও হয়েছে দেখা যেত যে আমি মানে ঘুড়ি উড়াতে উড়াতে ঘুড়ির জন্য পাঁচতলার আপনার পানির পাইপগুলো আছে না, ওগুলো বেয়ে বেয়ে উঠে যেতাম। তো তারপর আমাদের
কোন ক্লাসে থাকার ঘটনা মানে
সেগুলো হচ্ছে ফাইভ সিক্স
সেভেন।
তো সেজন্য আসলে আর কি লেখাপড়ার প্রতি ঝোঁকটা তেমন ছিল না, তবে খেলাধুলার প্রতি প্রচুর ঝোঁক ছিল। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার বাবা চেইন স্মোকার ছিল।
আচ্ছা,
তো ছোটবেলা থেকে দেখতাম প্রচন্ড মানে প্রচুর স্মোকিং করতো,
একটা সিগারেট শেষ করে একটা ধরা দাও।
হ্যাঁ রাইট। তো ঠিক তখন থেকে মানে এটার প্রতি কিউরিয়াসিটি জন্মায় যেটা হয় আর কি। তো সেই জন্য মানে ওই বন্ধু বান্ধবদের পাল্লায় পরে ছোটবেলা থেকে মোটামুটি সিগারেট একটা দুটা করে করে এভাবে খাওয়া হয়। তারপরে হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আমার মানে ছবি আঁকার প্রতি খুব ঝোঁক ছিল।
আচ্ছা,
ছবি আঁকার প্রতি ছবি আঁকতাম এবং ছবি আঁকা আমি শিখেছি আপনার বুলবুল ললিত কলা একাডেমি, যেটা আমাদের পুরনো ঢাকায় আছে। তো সেখানে ছবি আঁকা অবস্থায় মোটামুটি তখন আমি শিশু একাডেমি, তারপর আপনার ইন্ডিয়াতে একটা প্রতিযোগিতা হতো শঙ্কর, সেখানেও আমি গিয়েছিলাম। কিন্তু আমার ফ্যামিলির আমার যে দাদা, উনি একটা হুজুর টাইপের ছিল, তো এগুলো পছন্দ করতো না। উনি বলতো যে ছবি আঁকলে বাসায় ফেরেস্তা আসে না, সেজন্য আর কি সেগুলো করা হয়নি পরে। তো তারপর ছোটবেলাতে আমি একবার, আমার মনে পড়ে, আমি নতুনকুড়ি অনুষ্ঠানে গিয়েছিলাম, মেবি সেটা 88-90 এরকম হবে নতুনকুড়িতে। তো নতুনকুড়িতে যাওয়ার পরে আমি যখন ছিলাম তখন তখন আমার এজের যারা ছিল, আমার এজটা মূলত একটু মানে বেশি ছিল, এই জন্য আমি ছোটবেলা থেকেই আপনার ওই প্লে গ্রুপ, নার্সারি, কেজি ওয়ান এগুলো পড়ার কারণে মানে আমার একটু গ্যাপ যায় অনেক বছর। তো তখন আমি যখন নতুনকুড়িতে যাই তখন আমি ছিলাম যে এখনকার যে আপনাদের অভিনেত্রী তারিন, তারিনের সাথে আমি ছিলাম এবং আমাদের নিচে ছিল ঈশিতা।
ওকে,
তো সেখানে একক অভিনয়তে আমি যোগ দিই বিটিভি বাংলাদেশে। তখন ওখানে যখন আমাকে যখন ডাকা হলো মানে আমার অভিনয় দেখার জন্য, তখন স্টেজ মানে বিচারক মন্ডলীতে ছিলেন তখনকার জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদি, আসাদুজ্জামান নূর, মেবি আলী জাকের, রাইট। হ্যাঁ, তখন তারা আমাকে বলল মানে তখন আমার লুঙ্গি মানে লুঙ্গিটা ছিল একটু শর্ট, লুঙ্গিটা শর্ট হওয়ার কারণে আমার পায়ের লোমগুলো দেখা যাচ্ছিল, পায়ের লোমগুলো। হ্যাঁ, তো আসলেই বয়সটা একটু বেশি ছিল আমার। তো হঠাৎ আমাকে, আমি বুঝলাম যে হুমায়ুন ফরিদি আমার পায়ের দিকে তাকাচ্ছে, মানে দেখছে, তার মানে সে ফলো করতেছে যে আমার লোমগুলো দেখা যায় এবং এই এজে না বোধ হয়। আমি সেখানে কোশ্চেন করছিল বয়স কত তোমার, তো বয়স যেটা উল্লেখ করেছে আমি সেটাই বলছি। দেন অভিনয় করলাম, দেখালাম, এই তো। তো তারপর এভাবেই মানে ছোটবেলাটা আসলে কাটতে থাকে আমার। তো এভাবে সিক্স সেভেন এইট, ওই যে বললাম না পড়ালেখার প্রতি আমার একটা ঝোঁক ছিল না। তো তারপর দেখা যেত তখন মানে ওই বন্ধু বান্ধবদের জন্য পলিটিক্যাল ভাবে মানে এক সাইডে আমি মানে ভিড়ে গেলাম। এভাবেই তখন আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল যারা তখন ড্রাগস নিত আর কি। তো আমার আসলে ড্রাগস মানে আমার মানে দেখা যেত যাদের সাথে চলতাম সবাই তো ড্রাগস নিত, তো সেখানে ওই যে বলে না সঙ্গ দোষে মানুষ খারাপ হয়, তো আমিও নিতাম হালকা পাতলা, বাট লিমিটের ভেতর থাকতাম সবসময়, কখনই লিমিট ক্রস করতাম না। তো দেখা যেত আমাদের এক ফ্রেন্ড ছিল, ওদের গাড়ির শোরুম আছে একটা, তো দেখা যেত আমরা ড্রাগস নেওয়ার পরে সন্ধ্যার সময় কফি খাওয়ার জন্য চলে যেতাম গুলশানে ক্যান্ডি ফ্লসে। তো এইভাবে করতে করতে তখন আমি ওখানে কিছু এমন কিছু মানে মানে আসলে গুলশান জায়গাটা হচ্ছে বাংলাদেশের অভিজাত এলাকা, তো এখানে যারাই আসে সবাই টাকাওয়ালা, ঠিক না? তো তখন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী যারা ছিল, দেখা যেত বড় বড় ফার্স্ট লেভেলের যেসব কোম্পানিগুলো বাংলাদেশে আছে তাদের যে চেয়ারম্যান, চেয়ারম্যানের যে ফ্যামিলি, যে যারা মানে ছেলে বা ভাই বা এদের সাথে ইনভলভ হয়ে গেলাম।
ওকে,
তো আস্তে আস্তে আমি তখন ওখান থেকে আমার মিডিয়া জগতেও মানে একটা মানে সম্পর্ক হয়ে যায়। সেটা হচ্ছে গিয়ে আপনার তখন বাংলাদেশে তখন ব্যান্ড জগৎ ছিল, যেটা নাইনটির পরে, নাইনটির পরে তো মোটামুটি তখন যে পুরনো ব্যান্ডগুলো ছিল আপনার অফস্কিউর, ফিডব্যাক, নোভা, রেসপন্স, তো এই ব্যান্ডগুলোর অনুষ্ঠান তখন যে বাংলাদেশে মানে ফ্যাশন শো, তারপরে কনসার্ট, তখন একটা অ্যাডভাইজিং ফার্ম হয়, সেটা হচ্ছে নাম অনামিক অ্যাডভাইজিং ফার্ম, রাইট? তো তখন তাদের যে যে পার্টনার ছিল, তারা চারজন পাঁচজন পার্টনার ছিল, ওদের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়।
আচ্ছা,
যেহেতু এলাকার বড় ভাই হিসেবে তারা আমাদেরকে মানে আমাকে এবং আমার আরেক ফ্রেন্ডকে বললো যে আমাদের সাথে থাকবা, যখনই কোনো শো অর্গানাইজ করবো আমরা তখন পোস্টারিং বা টিকিটিং বা ভলেন্টিয়ার এ ধরনের কাজগুলো তো ভালো লাগতো, কারণ দেখতাম অনেক মডেলার আসতো, তো মডেলের মানে ফ্যাশন শোর পরে অনুষ্ঠানগুলো হতো মূলত সোনারগাঁ, শেরাটন, রাজমণি শাখা, পূর্বাণী, সেখানে। তো ঠিক তখন এই আপনার কোরিওগ্রাফিংটা যে করতো তখনকার মোটামুটি হ্যাঁ ভালো নাম করা একজন মডেল ছিল, মডেল তানিয়া, উনিও আমাদের পুরনো ঢাকার, ওনার সাথেও একটা ভালো সম্পর্ক হয়ে যায়। ওনার ছোট ভাই আমাদের এইজের মানে মোটামুটি ফ্যান, ওনার বাসায় যাতায়াত করি, তো দেখা যেত তখন গুলশানে বা উত্তরাতে যে হাউস পার্টিগুলো হতো আমাকে আমার ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে যেত। তো এইভাবে করতে করতে পলিটিক্যাল ভাবে জড়িয়ে, মিডিয়া জড়িয়ে মানে মোটামুটি দিনটা কাটছিল, কিন্তু লেখাপড়ার দিকে একদমই মানে ম্যাট্রিকটা, ম্যাট্রিক দেওয়ার সময় রেগুলারলি যে ম্যাট্রিকটা দেয় মানুষ এক স্কুলে পড়ে, সেভাবে দেওয়া হচ্ছিল না আমার, তাই আমাকে তখন করতে হলো আপনার ওই প্রাইভেট, যেটা ম্যাট্রিক দেয় প্রাইভেট, তো প্রাইভেট ভাবে আমি ম্যাট্রিক দেওয়ার চিন্তা ভাবনা করলাম।
জি,
তো তখন হলো কি আমার যে সিটটা পড়লো, সিটটা পড়েছিল পুরনো ঢাকার একটা কলেজে, সরকারি একটা কলেজে, তো সেই কলেজে যে ভিপি ছিল তার সাথেও আমাদের আমার সম্পর্ক ছিল, আর আমার বয়স অনুযায়ী আমি সবসময় বড়দের সাথে চলতাম, এবং তখন দেখা যেত ঢাকা শহরে যারা যারা বড় বড় টপ রংবাদ ছিল, পলিটিশিয়ান ছিল, মোটামুটি ছাত্রনেতা ছিল, সবার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হয়ে যাওয়ার কারণে যখন আমি মানে ওই আমার সিটটা পড়লো ওই কলেজে, তখন উনি আমাকে আমার সিটটা পড়েছে অ্যাকচুয়ালি মানে ফার্স্ট বেঞ্চ ছিল আমার, তো আমার জন্য সমস্যাই হয়।
কোন ক্লাসের পরীক্ষা?
ম্যাট্রিক, এটা ম্যাট্রিক দেওয়ার সময় 94-এ। তো তখন ওনাকে আমি বললাম যে আমার সিটটা তো সামনে পড়ছে, কি করা যায়? তুমি বললো কোনো সমস্যা নেই, চলো সিট চেঞ্জ করে দিই। তো তখন ছাত্র সংসদের সবাই মিলে আমাকে নিয়ে গিয়ে করলো কি আমার সিটটা একদম পিছনে দিল, এবং পরীক্ষা চলাকালীন সময় উনি আসলো, আয়সা বললো যে স্যার আমার ছোট ভাই লাগে, একটু দেখবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে ম্যাট্রিক দেওয়া হলো, তারপর এইভাবে চলতে থাকলাম। তো আমার একটা স্বপ্ন ছিল মানে ছোটবেলা থেকেই, বিদেশ যাব, পাসপোর্টটা চেঞ্জ করবো, এবং সেই স্বপ্নটা আমার তখনই আমার মনে জায়গা দেয়। আমি ম্যাট্রিকের পরে আমরা প্রায় সাত আটজন ফ্রেন্ডস মিলে আমরা মানে প্রোগ্রাম করলাম যে ইন্ডিয়া থেকে নেপাল যাব, হ্যাঁ, ভ্রমণ করার জন্য। তখন ইন্ডিয়া গেলাম সাতজন মিলে আমরা, ইন্ডিয়া থেকে যাওয়ার সময় আমার মানিব্যাগে ছিল একটু গাঁদা ছিল, মারিজুয়ানা যেটা, হ্যাঁ, তো মানে নেপালের বর্ডারটা আসলে এমন মানে মনে হয় আমাদের জন্য শুধু ইন্ডিয়ানরা, কিন্তু আসলে ইন্ডিয়া মানে নেপাল যখন যায় উইদাউট পাসপোর্ট বলেও না, এবং যদি কোনো বাঙালি সাহস করে যে আমি নেপাল যাবো উইদাউট পাসপোর্ট, নো প্রবলেম, ইউ ক্যান গো।
ওকে,
তো তারপর যাই হোক, আমাকে যখন নেপাল ইমিগ্রেশনে চেক করলো যে কত ডলার নিয়ে আসছি, মানিব্যাগ চেক করে, মানিব্যাগের প্রত্যেকটা পার্ট চেক করে ওরা, তো চেক করতে করতে হঠাৎ দেখে একটা ছোট্ট একটা কাগজ পাচানো, সেটার ভিতরে অল্প একটু গাঁদা ছিল। তো আমাকে বলতেছে এটা কি? তাই বলি এটা কি, এটা তো আপনি জানেন যা হয়েছে, সরি আমি আসলে মানে সরি, আমি ভেরি সরি। তো বলতেছে যে ঠিক আছে কাজ করো, তুমি 2000 রুপি দাও। 2000 রুপি কোথেকে দেবো? আমি নিয়ে আসছি $100, ঠিক আছে, 2000 রুপি কিভাবে দেবো? তো বলতেছে তাহলে ঠিক আছে, ওকে। তো উনি তখন ওনার পাশে একজন অফিসার ছিল, ইমিগ্রেশন অফিসার, ওনাকে বললো যে স্যার ওনার সাথে গাঁজা পাওয়া গেছে। তো অফিসার বলতেছে গাঁজা পাওয়া গেছে, কাজ করো, একটা সাদা পেপার না, হোয়াইট পেপারসে ওনার নামগুলো লিখে মাদক দ্রব্য আইনে ওনাকে একটা কেস করে দেশে পাঠায় দাও।
আচ্ছা,
তো আসলেই তখন মানে মানে প্রথম জীবনের বিদেশের বাইরে যাওয়া আর এই ধরনের একটা মানে সমস্যা পড়ে যাওয়া, এটা আসলে আমার জন্য তখন মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। তখন আমার যখন বন্ধু বান্ধব সবাই ছিল, রিকোয়েস্ট করি যে স্যার দেখেন যা হওয়ার হয়েছে, আমরা স্টুডেন্ট মানুষ, হ্যাঁ খাই ঠিক আছে, এটা ভুল অন্যায়, রাইট, মানতাছি আমি, মানতাছি আমরা, তো একটু দেখেন। তখন বলে যে ঠিক আছে কাজ করো, 500 রুপি দাও। তখন 500 রুপি দিয়ে তারপর নেপালে ইন করলাম।
ওকে,
তো নেপালে যখন গেলাম, নেপাল যাওয়ার পরে একটা জিনিস আমার চোখে যেটা মানে আমার চোখে লাগলো সেটা হচ্ছে আমি ওখানে যেয়ে দেখি সব দরবেশ, নেপালটা হচ্ছে মানে মন্দির, মন্দিরের দেশ বলা যায়, বড় বড় সব দরবেশ, জট চুলগুলো, জট লম্বা লম্বা চুল, আর গাঁজা ওপেন ওপেন গাঁজা খায়।
ওকে,
তো যাই হোক নেপাল ভ্রমণ করলাম, প্রায় এক সপ্তাহ ছিলাম এবং এটা অ্যাডভেঞ্চার ট্যুর ছিল। তো তারপর যখন ব্যাক করলাম ওখান থেকে, ব্যাক করে যখন আসি তখন একটা জিনিস খুব অদ্ভুত লাগলো নেপালে আমার, সেটা হচ্ছে ওখানে দেখা গেল মানে গ্রামের রাস্তাগুলো ভোরবেলা মানে সড়কের পাশ দিয়ে যে খেতগুলো দেখা যায় না, মানে আমার মধ্যে টয়লেটের খুব সমস্যা নেপালে, টয়লেটের খুব সমস্যা, তো মহিলা পুরুষ এক সিরিয়ালে।
ইন্ডিয়াতে তো এই জিনিসটা আছে, ইন্ডিয়াতে এখনো আছে।
হ্যাঁ, ইন্ডিয়াতে, রাইট, আমি আমি কিছু মুভিতে দেখছি, হ্যাঁ, এবং একটা মুভি বোধহয় কিছু রিলিজ হয়েছে,
টয়লেট ডকুমেন্টারিতে দেখলাম,
টয়লেট না মুভির, হ্যাঁ আমি দেখছি মুভিটা, অদ্ভুত আসলে, এবং সত্য, এগুলো এগুলো সত্য, তো যেটা বাস্তব দেখলাম, তো দেখার পরে জাস্ট ভালো লাগলো। তো তখন তো আসলে মানে ফেসবুক বা মোবাইল এগুলো ছিল না, তো ছবি তুলতে পারি নাই, এখন যেমন মানুষ কিচ্ছু করে ছবি তুলে,
ছবি তুলে ফেলে, ছবি তুলে ভিডিও করে দিয়ে দেয়।
হ্যাঁ, তো যাক বাংলাদেশে আসলাম, বাংলাদেশে আসার পরে তখন ওই যে তখন হচ্ছে কি মানে পুরনো ঢাকাতে আমাদের এক বন্ধু ছিল, ও তখন মানে থানা পর্যায়ে সভাপতি ছিল, তো আমাদের মোটামুটি রেগুলার একসাথে আড্ডা মারতাম, মানে সব দিকে আড্ডা মারতেছি, এদিকে পলিটিক্যাল আড্ডা মারতেছি, এদিকে ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতেছি, এটা করতেছি, মানে সব লেখাপড়া ছেড়ে শুধু এগুলোই এগুলোই। তো এভাবে করতে করতে হঠাৎ একটা পিকেটিং এর সময় ওই ক্লাবের পাশে একটা ব্যাংক ছিল, ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংক, রাইট, ওই ব্যাংকে আমরা যখন পিকেটিং এর সময় ককটেল মারা অবস্থায় গ্লাস ফেটে যায়, ব্যাংকের গ্লাস,
ওকে,
ব্যাংকের গ্লাস ফেটে যাওয়ার পরে তখন করলো কি আমাদের ওই ব্যাংক থেকে আমাদের ক্লাবের নামে একটা মামলা দেওয়া হলো, মামলা দেওয়া হলো এবং উল্লেখ করা হলো এই কজন। তো এভাবে তখন আসলে তখন ছন্ন ছাড়া হয়ে গেলাম, আমার বাসা থেকে প্রচন্ড মানে বাসা থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছে, লেখাপড়াও করতেছি না আসলে, মানে আমার ফ্যামিলিতে সত্য কথা বলতে গেলে একমাত্র আমি সবচেয়ে নিচে, সবচেয়ে পড়াশোনার দিকে নিচে, কারণ আমার ফ্যামিলিতে সবচেয়ে কম শিক্ষিত যে সেও আমার আমার একমাত্র বোন, গ্রাজুয়েশন ও করছে, আর বাকি যারা আছে মোটামুটি ভালো, অনেক ভালো শিক্ষিত তারা, ইভেন আমার ছোট ভাই ও দেশের বাইরে এখন আপনার পিএইচডি করতেছে। তো তারপর এটা মানে তখন বিদেশে যাওয়ার জন্য আসলে খুব চেষ্টা করলাম, যেভাবে তো থাকা যাবে না দেশে, বিদেশে চলে যেতে হবে। তো তারপর আমার এক কাজিন ছিল, উনি সৌদি আরবে থাকতো, তো ওনার সাথে কিভাবে যেন কন্ট্যাক্ট করা হয়েছে, আমার মা বাবা হয়তো কন্ট্যাক্ট করছে, বা আমার কাজিনের মা কন্ট্যাক্ট, মানে আমার মানে খালা, সে কন্ট্যাক্ট করছে। তো তখন সে বলল যে এক কাজ কর, আমাদের যে বস, আমাদের বস সামনের সপ্তাহে বাংলাদেশ আসবে এবং আসার সময় ভিসা নিয়ে আসবে, সপ্তাহে ভিসা নিয়ে আসবে, তো তোমাদের কথা বলছি 70,000 টাকা করে নেবে, তোমাদেরকে নিয়ে আসবে উনি,
ওকে,
হোটেলের জব। তো তারপর যেই কথা সেই কাজ, আসলো উনি প্রায় 10-15 দিন পর আসলো।
তো আপনি ফার্স্ট কোন দেশে গেলেন?
ফার্স্ট আমি সৌদি আরব,
সৌদি আরব গেলেন, কত সালে থেকে?
চাকরির উদ্দেশ্যে 2000 সালে। যাই হোক, তো একটা লম্বা সফর দেওয়ার পরে আমি সৌদি আরব নামলাম, সৌদি আরবের মদিনা মনোয়ারাতে। এবং যাওয়ার আগে যেটা আমি শুনেছিলাম সেটা হচ্ছে মদিনা মনোয়ারা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে আসলেই সত্য যেটা পবিত্র স্থান, এবং ওখানকার মানুষগুলো একটু অন্যরকম হয়, একটু অন্যরকম।
আমরা একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আজকে আমাদের এখানে তার নিজের জীবনের সিক্রেট বলছে আলম, এবং বিদেশের বুকে পাড়ি জমানো সৌদি আরবে গিয়েছে উনি মাত্র 24 বছর বয়সে, এবং সেখানেই শেষ নয়, সেটা কেবলমাত্র শুরু। আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে ওনার জীবনের আসলে কি এমন সিক্রেট যেটা আজকে উনি এখানে রিভিল করতে এসেছেন, সেই আকাঙ্ক্ষা নিয়ে ছোট্ট একটা বিরতি নেব। মাত্র 2 মিনিট পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies.
truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কে প্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আলম আজকে এখানে কনফেস করছে। আমরা কথা না বাড়িয়ে আলমের কাছে ফিরছি। জি বলুন।
তারপর যখন আমি মদিনা মানোয়ারাতে নামলাম, তো নামার পর একটা অদ্ভুত অনুভূতি মানে অনুভব করলাম। সেটা হচ্ছে গিয়ে ওখানকার যে ওয়েদার, মানে কাপড় ইস্ত্রি করলে যে ধরনের গরম একটা, মানে একটা গন্ধ বের হয় না কাপড় থেকে, ঠিক সেরকম একটা মানে গন্ধ বের হচ্ছে
কাপড় থেকে,
কাপড় থেকে এতটা মানে মানে রুক্ষ শুষ্ক ওয়েদার যেটাকে বলে। তো যাই হোক, গেলাম সৌদি আরবে এবং পরের দিন আমাকে আমার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে যে কাজটা সেটা ছিল আপনার বাংলাদেশে যেমন ই করে না কাবাব, বড় মানে কাবাব পোড়ায়, তো সেই ধরনের ওখানে একটা খাবার আছে, সেটা হচ্ছে আরবিয়ান ফুড, নাম হচ্ছে আলফাহাম। আলফাহাম সেটা হচ্ছে আপনার মানে কয়লার মধ্যে লম্বা অনেক, সেখানে আপনি একসাথে আপনার 20-25 মুরগি আপনার পোড়াতে হয়। হ্যাঁ, মুরগি পোড়াতে হয়, সেই কাজটা আমাকে দেওয়া হলো। এবং সেটা আমি যাওয়ার সময় দেখলাম যে ইন্দোনেশিয়ান একটা ছেলে করতেছে, তো আমাকে বললো ছুটিতে যাবে, এই কাজটা তুমি ওর কাছ থেকে শিখবে, শেখার পর তুমি করবে। তো এখানে ওই হোটেলে বাংলাদেশি স্টাফ আরো 8-10 ছিল, এক একজন এক এক রকম কাজ করে। তো আমাকে কাজটা শেখানোর পর আমি যেটা দেখলাম যে প্রচন্ড আগুনের তাপ, ভেতরে বাইরে আগুনের তাপ, মানে আর কোনদিন কাজ করিনি, তারপরও ভাল লাগতো। এই জন্য বিদেশে আসছি, নতুন জীবন, একা স্বাধীনতা, মানে ওপেন সিগারেট খাবো, কেউ কিছু বলার নাই, যা করবো নিজের মন মতো করবো, কোনো বাধা দেওয়ার কেউ নাই। তারপর কাজ করতেছি, কাজটা শিখলাম। তো সৌদি আরবে একটা জিনিস সেটা হচ্ছে ওরা খাবার সাধারণত বাসায়, আবার আমার বোধ হয় রান্না খুব কমই করে ওরা। দেখা যায় নামাজের মানে সময়, নামাজটা যখন শেষ হয় তখনই হোটেলগুলো প্রচন্ড ব্যস্ত হয়ে ওঠে, এবং তখন যে 1-2 ঘন্টা যে বিজনেস হয় সারাদিনের, যে আপনি যতটুকু কাজ করছেন যে ক্লান্তি, ঠিক ওই 2 ঘন্টাতে আপনি তার চেয়ে বেশি ক্লান্ত
হয়ে
প্রচন্ড। এবং ঠিক ওই কাজটা করার ক্ষেত্রে আমার যেটা হয়েছে সেটা হলো কি, আরবিয়ান ভাষাটা খুব অল্প সময় আমি আয়ত্তে নিয়ে আসি। দেখা যেত সারাদিন আরবিয়ানের সাথে কথা বলতে হতো, এবং প্রথম থেকে আমি একটা জিনিস যদি শিখি আমার সেটা মনে থাকে। এমন কি আমি ছোটবেলায় যখন আমি মানে ছোট স্কুলে ছিলাম, তখন হঠাৎ চলার পথে একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ বই একটা পেয়েছিলাম আমি। তো সেই বইটা দেখে আমি জাপানিজ কিছু ল্যাঙ্গুয়েজ মানে ওখান থেকে শিখেছিলাম, এবং সেই ল্যাঙ্গুয়েজগুলো আমার এখনো মনে আছে। তো যাই হোক, এভাবে কাজ করতেছি, কাজ করতে করতে ভালোই চলতেছে আমার। আমার সকাল 9টা থেকে আমার ডিউটি সেই রাত 11টা পর্যন্ত। তো সৌদি আরবে অ্যাকচুয়ালি যারাই মানে দেখলাম, কারোর সাথে আসলে ম্যাচিং করাটা খুব টাফ হয়ে যায়। দেখা যায় বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যে বাংলাদেশি এটা এইভাবে কেউ মনে করে না। দেখা যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা, কেউ বরিশাল, রাজশাহী, ফরিদপুর, দিনাজপুর, এভাবে গ্রুপিং। আর দ্বিতীয়ত আমি যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে পলিটিক্যাল ব্যাপার। পলিটিক্যাল ব্যাপারটা আসলে এমন একটা অদ্ভুত বাঙালির রক্তের সাথে মিশে আছে, এটা পৃথিবীর যেখানেই যাবেন আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের পলিটিক্যাল ব্যাপারটা আছে। এটা আসলেই খুব নোংরামি, কারণ আমি বিদেশে আসছি কাজ করার জন্য, অর্থ উপার্জনের জন্য, আমাকে থাকতে হবে সেই চিন্তাধারা নিয়ে। আমি কেন এখানে আসবো পলিটিক্যাল ব্যাপার নিয়ে, এবং কি লাভ, কোনো লাভ নেই, যেটা কোনো লাভ নেই। আপনার যে প্রোডিউস করতে মনে জানি বাংলাদেশে যান। তো যাই হোক, ভাবে চলতে থাকলো। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে বস ছিল, উনি ছিল আফগানিস্তানের সৌদি বংশ, মানে আফগানিস্তান বংশভূত সৌদি নাগরিক। তো আফগানিস্তানের লোকরা একটু অন্যরকম হয়, একটু উগ্র টাইপের হয়, এবং যারা সবাই জানেন বোধ হয় আপনার আফগানিস্তান একটু যাযাবর জাতি, ঠিক তেমনই। তো ওদের মধ্যে একটা যেটা আমার কাছে একটু নোংরামি মনে হতো, যে আরবিয়ানরা ওদের যে মানে ভাব ভঙ্গি, ওদের যে কথা বলার ধরন উগ্র টাইপের, এবং দ্বিতীয় হচ্ছে গায়ে টাচ করে, খুব গায়ে টাচ করে। দেখা যায় শতানি করতে করতে পুরুষ মানুষের গোপন অঙ্গে হাত দেয়, এগুলো খুবই নোংরামি লাগতো আমার, যেটা আমার মালিক করতো, এবং ম্যাক্সিমামই ওরা এরকমই করতো, ওদের এটা খুব আসলেই নোংরামি। আর দ্বিতীয়ত আমাদের বাংলাদেশি যারাই সৌদি আরবে যায় বা আছে বর্তমানে, একটু ইকোনমিটা একটু লোয়ার কোয়ালিটি, কারণ কি সৌদি আরবে একটা জব সেটা হচ্ছে রোড ক্লিনার, এটা অনলি বাংলাদেশিরা করে, আর পৃথিবীর আর কোন দেশের লোক করবে না, এটা একমাত্র বাংলাদেশি
রোড ক্লিন
যেটা। তো দেখা যাবে আমি যেখানে করতাম আমার হোটেলটা ছিল এয়ারপোর্ট রোডে আর কি, এয়ারপোর্ট রোডে ব্যস্ত একটা জায়গাতে, তো সেখানেও রোড ক্লিনের কয়েকটা ছেলে ছিল, এরা করতো কি দেখা যেত সন্ধ্যার পরে গাড়ি আসতো, আর সৌদি আরবের একটাই কি দেখা যায় ইয়াং ছেলেরা গাড়ি চালায়, পিছনে দুজন তিনজন করে ওয়াইফ রাখতো, ওয়াইফ বা যাই হোক ওয়াইফই হবে কারণ যেটা
গার্লফ্রেন্ড, আপনি গেস করছেন ওয়াইফ,
হ্যাঁ রাইট। তো তখন দেখতাম যে বাঙালি যারা রোড ক্লিনারের কাজগুলো করতো গাড়ি থেকে গাড়ির সামনে গিয়ে করতো কি মানে এমনি পরিষ্কার জায়গা কিন্তু তারপরও পরিষ্কার করতো ঝাড়ু দিয়ে, তখন করতো কি ওই গাড়ি খুলে গাড়ির ভিতরে যারা বসা থাকতো মহিলারা ওই ৫ রিয়াল ১০ রিয়াল দিত। এভাবে দেখা যেত তাদের বেতনটা খুবই নিম্নমানের ছিল কিন্তু মাস শেষে তারা যে একটা অর্থ পাঠাতো দেশে ভালো একটা অ্যামাউন্ট পাঠাতো। দেখতাম এগুলো তো দেখে খারাপও লাগতো যে আসলে জাতিগত ভাবে অনেক নিচে আমরা, অনেক নিচে আমরা, আর এই সেই ধারণাটা আমার তখনই হয়েছে জাতিগত ভাবে আমরা আসলেই নিচে। আমাকে সে বলতে হয় নেপালের কথা, আমি যখন নেপাল ইমিগ্রেশন যখন লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম ৭ জন, আমাদের পিছিয়ে ছিল বেলজিয়ামের দম্পতি ছিল, তখন ইমিগ্রেশন অফিসার আমাদেরকে রেখে পিছনে বেলজিয়ামের যে মানে ই ছিল দম্পতি তাদেরকে বলল স্যার প্লিজ আপনার আগে আসুন। ঠিক সেদিন থেকে আমার মাথায় একটাই ই ছিল যে পাসপোর্ট আমি চেঞ্জ করব, এনি হাউ পাসপোর্ট আমি চেঞ্জ করব। আমার ইচ্ছা ছিল আমি ভালো একটা দেশে যাবো কিন্তু ভাগ্যক্রমে সৌদি আরব চলে আসি। তো তারপর আর কি এভাবে চলতে থাকে। তো আমার আসলে মেইন সমস্যা হচ্ছে মানে কারোর সাথে মানে মন মানসিকতায় ম্যাচিং হতো না। আমি সবাইকে বলতাম এগুলো আপনারা কেন করবেন, যা সবার এটা যেহেতু সবাই জায়গাটা আমরা ব্যবহার করি, আজকে আমরা করবো কালকে ওরা করবে। তো ওইখানে একজন ছিল আফগানিস্তানের, তো ও যে ছিল আপনার মালিকের ইনফর্মার সেটা জানতাম না। তো এই ও করতো কি মালিকের কাছে গিয়ে বলতো যে আলম কিন্তু এভাবে গ্রুপিং করতেছে, গ্রুপিং করে দেখা যাবে আপনার যে স্টাফ যারা আছে ওদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং পরবর্তীতে চলে যাবে, আপনার সমস্যা হবে। তো মালিক বললোকে আমাকে ডাক দিল যে তুমি কাজের ডিউটির পরে একদিন আসো। তো আমি গেলাম সন্ধ্যার পরে কাজ শেষ করে নামাজের সময়, যাওয়ার পরে আমাকে বলতেছে যে কি ব্যাপার তোমার নামে কি শুনি। আমি বললাম যে কি শুনেন বলেন। তো তখন আমি বলতেছি যে হ্যাঁ সমস্যা কি বলেন। তখন বলতেছে কি তোমার কি দেশে যাওয়ার ইচ্ছে করতেছে। আমি দেশে যাওয়ার ইচ্ছে করবে, হ্যাঁ যদি আপনার ভালো না লাগে পাঠায় দেন দেশে যাও, আমি তো ওদের মতো জায়গা জমি বিক্রি করে আসি নাই। ওরা হয়তো বলে না কারণ জায়গা জমি বিক্রি করে আসছে ওদের থাকতে হবে, আপনার কথা শুনে থাকতে হবে, আমি তো তা না। তো বলতেছে পরে উঠে আসা বলতেছে যে ইয়াল্লাহ জিব্বাক আকামা মানে তোমার আইডি কার্ড দাও। তো তখন আমি বললাম ওয়ে দেগা জিবিন তাকামা। তো উনি বলতেছে যে নাকামা তোমার। আমি বললাম যে আকামা এটা তো আমার টাকায় বানানো, এটার মালিক আমি, এটা আমার আইডি, এটা আমার পরিচয়পত্র, এটা আমি আপনাকে দেবো কেন। এক পর্যায়ে করলাম কি সামনে ছিল একটা সেভেন আপের বোতল ছিল, আমি বললাম যে আমি সেভেন আপের বোতল এখন নিজের মাথা ফাটাবো, আমি পুলিশের কাছে যাব, আমি কমপ্লেন করবো আপনার নামে যে আপনি আমাকে হিট করছেন। তো তখন সে দেখলাম একটু ঠান্ডা হওয়ার পরে তারপর জোর জোর আমার থেকে আকামাটা রেখে দিল। রেখে দেওয়ার পরে হলো সেটা হচ্ছে আপনার আমি নিচে গেলাম, মিশে যাওয়ার পরে আমি দাঁড়ায় রয়েছি চোখ দিয়ে মানে একটু চোখগুলো লাল হয়ে গেছে, সিগারেট খাচ্ছি আর বাঙালিরা সবাই ভিতর থেকে আমাকে ফলো করতেছে যে আমি কি করি। তখন হঠাৎ দেখে একটা পুলিশের গাড়ি আসতেছে, তো সেই পুলিশের গাড়িটা আমি থামালাম। থামানোর পরে বললাম যে আমার এই সমস্যা, আমি বাংলাদেশি, আমার মালিক আমার আইডি কার্ড রেখে দিচ্ছে, তখন আমি কি করতে পারি। তখন উনি করলো কি ওয়্যারলেস করলো থানাতে ওয়্যারলেস করে বললো, সব বলার পরে বললো যে নিয়ে আসো ওকে। তখন আমি ওনার সাথে পুলিশদের সাথে থানায় গেলাম। থানায় যাওয়ার পর আমাকে বললো কি চাও এখন তুমি তোমার। আমি বললাম যে আমার এরকম তিন মাসের বেতন অলরেডি ওনার কাছে আমি পাই, তো উনি যদি আমাকে টাকাগুলো দেয় আমি চলে যাবো দেশে। তো তখন বললো যে ঠিক আছে তুমি এক কাজ করতে পারো, তুমি কেস করো ওনার নামে। তো কেস করবো আমি তো নতুন মানুষ, মানে টাকা নাই পয়সা নাই সঙ্গে বেতন পাবো, তারপরে তো আমি কেস করবো। আর আরেকটা কথা সেটা হচ্ছে কি ওই যে পাশে যে মুদির দোকান ছিল ওখান থেকে আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সিগারেট আদার চিটা ব্রেড বিস্কুট খেতাম, এগুলো বেতন মাস শেষে বেতনের সময় মালিক করতো কি এগুলো হিসাব করে করে ক্লিয়ার করে বেতনটা আলাদাভাবে দিয়ে দিত, এভাবে করতো।
ওকে,
তো তখন আমি করলাম কি ওখানে ঢাকার একজন আজিমপুরের আমাদের এক বড় ভাই ছিল, উনি একটা হোটেলে জব করতো, উনি মানে আবাসিক হোটেলে জব করতো। তো ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে আমার এই সমস্যা হয়েছে, তো এখন কি করা যায়। তো উনি বলে যে ঠিক আছে কাজ করেন, কালকে থেকে আমার এখানে থাকেন আর কেসটা করেন দেখেন কি হয়। তখন রাতের বেলা করলাম কি আমি আবার গেলাম আমার ব্যাগ আনার জন্য। ব্যাগ আনতে যখন যাই, যাওয়ার পরে দেখি অদ্ভুত এক কাহিনী, আমার বিছানার আমার বিছানার পাশে একটা ডেস্ক ছিল, আমার কসমেটিক ছিল, ও নিচ্ছে এটা, ও নিচ্ছে এটা। তো অবাক লাগলো, আমি বললাম সবাইকে, আপনারা কি মানুষ, আপনারা কি মানুষের পর্যায়ে পড়েন, হ্যাঁ আমার জিনিসগুলো আপনাদের আপনাদের কাছে কেন? তো তখন সবাই দেখলাম চুপ হয়ে আমাদের আমাকে মানে কোনো কথা না, আমাকে বলতেছে যে আসলে আমরা তো মনে করছি আপনি আসবেন না, মালিক আপনাকে পাঠিয়ে দিবে। তো মালিক পাঠিয়ে দেবে, ভালো কথা, আমার জিনিসগুলো তো আপনি যত্ন করে রাখবেন, তার মানে এই তো না আমার জিনিসগুলো আপনার ভাগ বাটোয়া করে মানে
সবাই বাঙালি করবেন,
সবাই বাঙালি, সবাই বাঙালি, অদ্ভুত। তো যাই হোক, তো তারপর ব্যাগ চেক নিয়ে চলে গেলাম, এখন টাকা নাই, এক টাকাও। তো ওনাকে বললাম যে কালকে আমি তো একটু লেবার কোর্টে যেতে চাই, আমার তো টাকা নাই, কি করা যায়। উনি আমাকে তখন $20 দিল, আর প্রত্যেক দিন উনি আমাকে যাওয়ার সময় এক প্যাকেট করে সিগারেট দিয়ে যেত। তো সারাদিন তো তখন করলাম কি, একদিন পরের দিন সকালে ওনার থেকে $20 নিয়ে সেই হাঁটতে হাঁটতে মরুভূমির রাস্তা, পাহাড়ি রাস্তা, আর সৌদি আরবের রাস্তা এত বড় বড় রোড ঘাট, মানে যাই করতেছে সব আমেরিকান, আমেরিকার মানে আমেরিকা যেই পণ্যটা আজকে বের হয় কালকে সেটা প্রথম সৌদি আরবে চলে আসে, আমার যেমন হয়। আমেরিকান গাড়ি, আমেরিকান রোড ঘাট, মানে সম্পূর্ণ চুষে নিচ্ছে টাকাগুলো আমেরিকা ওদের। তো হাঁটতে 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 সেই পাহাড়ি এলাকা দিয়ে কোন রকম লেবার কোর্টে গেলাম। লেবার কোর্টে যাওয়ার পরে প্রত্যেকটা, আপনি যেখানেই যাবেন সৌদি আরবে, অফিস, আদালত, স্কুল, কলেজ, যেখানেই যাবেন বাংলাদেশি পাবেনই পাবেন, আপনি স্টাফ বাংলাদেশি পাবেন। হ্যাঁ, তো সেরকম একজন স্টাফ পেলাম আমি, আমি বললাম যে আমার এই সমস্যা, আমি কেস করতে চাই, তো কাকে জমা দিব? উনি বলতো সে জমা দিবেন, কোনো লাভ তো হবে না বোধ হয়, তারপরও দেখেন, কারণ সৌদি আরবে গালে গালে চুমা খায়, চুমা খেয়ে সব কেস ডিসমিস, আমরা তো কিচ্ছু না, আমরা তো দেশে মিসকিন, আমাদের কি মিসকিন বলা হয়। তারপরও আমি জাস্ট জমা দিলাম, জমা দেওয়ার পর আমার লয়ার আমাকে বললো ঠিক আছে আমার মালিকের ফোন নাম্বার দাও, আমি মালিককে কল করে আমি আসতে বলবো। তো ঠিক আছে, কবে আসবো? পরশুদিন তুমি আসো, তোমার মালিককে আমি আসতে বলবো। দেন আমি পরশুদিন যাই, পরশুদিন যাওয়ার পরে আমি ওখানে মালিক আসে, দেখলাম সত্যি গালে গালে চুমা খাচ্ছে, আমাকে বলতেছে যে ঠিক আছে তোমার কত টাকা পাও না, এত টাকা পাও না। মালিক বলতেছে তোমাকে আমি সামনের সপ্তাহে টিকিট কনফার্ম করে যখন বাংলাদেশে পাঠাবো, ঠিক পাঠানোর আগ মুহূর্তে ইমিগ্রেশন পুলিশের হাতে তোমাকে আমি হ্যান্ড ওভার করবো, দেন তোমার টাকা আমি তোমাকে দেবো। তো আমার কথা হচ্ছে আমার টাকা আমি এখন চাই, আমার টাকা আপনাকে আগে পরিশোধ করতে হবে, কারণ আপনি যাওয়ার পরে ইমিগ্রেশনের হাতে আমাকে হ্যান্ড ওভার করবেন, তারপরে টাকা যদি না দেন তখন আমি কি করবো? তখন তা কিছু করা থাকবে না। উনি তো লয়ার বলতেছে অবশ্যই তোমার টাকা দেবে, আমি বলি নো, আমি তাকে বিশ্বাস করি না, কারণ এরকম সে করছে আগে, সে পাকিস্তানিদের সাথে এমন করছে, আমার সাথেও সে এমনই করবে। তো তখন বলতেছে যে না এটা হবে না, তোমাকে যাওয়ার পরে টাকা দেওয়া হবে এবং এটাই নিয়ম। তো জাস্ট সে চলে গেল। তখন আমি দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ভাবলাম কি করবো, আমার টাকা তো পাবো না, কারণ এখন যদি আমি এই এক সপ্তাহের মধ্যে যদি আমি টাকাটা নিতে না পারি, বাংলাদেশে যেতে না পারি, হাতে নাই টাকা, কাজ নাই, কর্ম নাই, কোথায় থাকবো, কি করব, এবং এক সপ্তাহ পর বড় হজ, বড় হজের সময় মোটামুটি অনেকদিন একটা লম্বা ছুটি থাকে সৌদি আরব, তখন সব অফিস বন্ধ থাকে, তো এখন আমার যাই করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। তখন ওনাকে আমি বললাম যে বাংলাদেশি স্টাফ ছিল, ওনাকে বললাম যে বয়সে উনি মুরব্বী ছিল, বললাম যে কাকা আমি এখন কি করতে পারি একটু বলেন না, আর এখানে সবচেয়ে বড় লয়ারকে? তো উনি আমাকে বলতেছে বড় লয়ার আছে, চলেন আপনাকে দেখাই ওনার অফিসটা। তো দেখাই দিল আমাকে, দেখলাম যে বাইরে একজন মোটামুটি পাগড়ি পরা সৌদিয়ান লম্বা চোরা তরোয়াল নিয়ে দাঁড়ায় আছে। তো আমি তাকে বলতেছি যে আমার এই সমস্যা, আমাকে একটু আসতে কথা বলতেন, বলেন না কথা বলা যাবে না। আমি তখন কথা বলতে বলতে না কোন এক মানে পর্যায়ে আমি কায়দা দিছি, তো কায়দা দেওয়ার পরে তখন মানে আমি জোরে জোরে কথা বলতেছিলাম, তখন ভেতর থেকে কলিং বেল টিপতেছে, হ্যাঁ কি ব্যাপার, বাইরে কি হয়েছে? তো বলতেছে বাংলাদেশে একজন আমেল এরকম এরকম সমস্যা হয়েছে, বল পাঠাও। ভিতরে গেলাম, ভিতরে গিয়ে মানে খুব মানে মানে কান্না কান্না চোখে চোখ দিয়ে পানিও পড়তেছিল, আসলেই তখন অসহায় ছিলাম, কারণ আপনি যাই বলেন না কেন বিদেশে বা যেখানেই, আপনি যখন টাকা মানে টাকা থাকবে না আপনার কাছে, তখন থাকার কোনো জায়গা নাই, সে যেটা কি করুণ পরিস্থিতি, এটা একমাত্র ভুক্তভোগী সেই একমাত্র অনুভব করতে পারে। তো তখন তাকে বলার পরে সে আমাকে বলল যে তোমার মালিক কোন দেশে? বললাম আফগানিস্তানের। তো বললাম আফগানিস্তান লোক তো ভালো হয় না, ঠিক আছে এক কাজ করো ওনার ফোন নাম্বার দাও, নাম বলো। তখন উনি করলো কি, ওনার প্যাডের ভিতরে নাম, ঠিকানা, কত টাকা পাও সব লিখে আমাকে ওনার সিল মেরে একটা খামে ভরে বললো যে তোমার সঙ্গে রাখো, এয়ারপোর্টে যাওয়ার পর যদি উনি তোমাকে টাকা না দেয় তুমি এটা ইমিগ্রেশন পুলিশের কাছে দেবা, তখনই সে তোমাকে অ্যারেস্ট করবে। তো যেই কথা সেই কাজ। তারপর এক সপ্তাহ পর আমার টিকিট মালিক কনফার্ম করলো, কনফার্ম করে আমাকে ডাকানো হলো। তো ডাকানোর পর আমি যখন মদিনা মনোয়ারাতে বাস স্টেশন যেখান থেকে জেদ্দা যাওয়া হয় বাসে করে, তখন মোটামুটি বড় হজের প্রস্তুতি চলছিল, অনেক ব্যস্ত, অনেক ব্যস্ততা। তো সে আসলো আমার পাশে, বসলো বাস স্টেশনে, বসার পর আমাকে হিসাব দেখাচ্ছে যে তোমার পিছনে এত এত টাকা খরচ হয়েছে, হ্যান ত্যান এত এত, তো এখন এক কাজ করো তুমি দেশে চলে যাও, তোমাকে আমি যাও পরে আবার ভিসা পাঠাবো, আবার তুমি আইসো। এবার চলে যাও। আমি বললাম, তখন উনি আমাকে বললো যে সিগারেট খাও একটা, তো উনি সিগারেট দিল। তো উনি যে সিগারেটটা স্মোকিংটা মানে সিগারেট পান করতো সেটা হচ্ছে LM ব্র্যান্ডের ছিল, এটা 4 রিয়াল ছিল তখন। আর আমি যেটা খেতাম সেটা ছিল মালব্রো, মালব্রো ছিল 5 রিয়ালের। আমি বলতাম এই সিগারেট আমি খাই না, আমি খাই 5 রিয়ালেরটা। তখন একটু অবাক ভাবে তাকায় বললো, বাবা তুমি তো দেখা যে ভালো বললো। আমি আমি টাকার জন্য তোমার এখানে আসছি নাকি? হ্যাঁ টাকার জন্য আসি না, আমি আসছি জাস্ট একটু টাইম পাস করবো, সৌদি আরবে কাজকর্ম করবো এই জন্য। তো যাই হোক, উনি তো ওনাকে আমি রিকোয়েস্ট করলাম, আপনি একটা কাজ করেন, আমাকে একটা পেপার লিখে দেন, আমি একটু মক্কাতে যাব, মক্কাতে গিয়ে হজটা করব, হজ করে তারপর আমি দেশে চলে যাব। কারণ তখন একটা আইন ছিল, আপনি যদি এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে যেতে চান মালিকের পারমিশন লাগে, তাহলে বর্ডারে চেক করা হয়। তখন সে আমাকে মানে বললো যে না তোমার হজ করতে হবে না, তুমি বাংলাদেশে চলে যাও। খুব খারাপ মানে লাগলো, এবং আমি বলতে চাই যে আসলেই মানে এটা মানে খুবই একটা মানে নোংরা এবং কষ্টদায়ক যে আমি হজ করতে চাইলাম সে আমাকে সেই সুযোগটা দিল না, কেমন মুসলমান, এটা ভাবতে অবাক লাগে আমাকে। তো তখন সে আমাকে বললো যে গাড়ির সময় হয়ে গেছে, এই না তোমার টাকা, এই টাকা ক্যালকুলেটারে হিসাব করলো, হিসাব করে টাকাটা আমাকে দিয়ে বললো যে বাসে উঠো, আর যদি জেদ্দা গিয়ে কোন রকম পালানোর চেষ্টা করো ইন্টারপোল, আমি তোমার ইন্টারপোল লাগিয়ে তোমাকে অ্যারেস্ট করাবো।
এটা আপনাকে বললো?
আমাকে বলতেছে। মানে ওদের মানে চিন্তাধারা, আমি তো বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশের গরিব দেশের লোক, বাংলাদেশের মানুষ কি বোঝে এইসব ব্যাপারে, আমার জন্য সে ইন্টারপোল লাগবে তো ফালতু কথা একটা। তো তখন আমাকে এই কথা বলে টাকা দেয়, টাকাগুলো দিল, আর দিয়ে বলতেছে এখন যদি টাকা না দিতাম কি করতে পারতাম, কিছু করতে পারতাম আমাকে? আমি বললাম এক মিনিট দাঁড়ান। তো তখন আমি সেই খামটা তাকে বের করে দিলাম টাকাটা নেওয়ার পরে। তো সে খামটা বের করে যখন পড়লো, পড়ার পরে দেখতেছে পড়লো, পড়ার পরে আমাকে সে সবকিছু পড়ার পরে আমার দিকে তাকায় বললো যে ইন্তা শয়তান কবির, তুমি অনেক বড় শয়তান। তো এই কথা বলার পরে তখন জিদ্দা চলে আসলাম, জিদ্দা চলে আসার
টাকাগুলো দিল আপনাকে?
হ্যাঁ টাকা দিয়ে দিছে। টাকা দেওয়ার পরে আমি তাকে পেপারসটা দেই। তো পেপারসটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে তুমি দেখো, তুমি যেমন নিজেকে বুদ্ধিমান মনে করো না, আমি কিন্তু তোমার চেয়ে বুদ্ধিমান কম না। তো তারপর জেদ্দা চলে আসলাম, জেদ্দা আসার পর ভাল লাগলো, জেদ্দার পরিবেশ একটু অন্যরকম মনে হলো, একটু উন্নত। তো ভাবলাম যে থাকবো, আবার চিন্তা করলাম না থাকবো না, ভালোই লাগে না, ভাল লাগে না, আসলেই ভাল লাগলো না। তারপর চলে আসলাম, চলে এসে বাংলাদেশে, সেই বাংলাদেশে চলে আসার পরে বাসায় যখন আসলাম, হঠাৎ গেট নক করলাম, আম্মা গেট খুললো, গেট খোলার পরে বলতেছে বাম কি অবস্থা, তুমি কোত্থেকে আসলা? আমি বললাম আমি চলে আসছি, না বলে সবাই না বলে চলে আসছি। হ্যাঁ আসার আগে সেটা হচ্ছে গিয়ে, আমি যখন এয়ারপোর্টে নামলাম বাংলাদেশ এয়ারপোর্টে, দেড় বছর পরেই আমার কাছে মনে হচ্ছে মানে কোন দেশে আসলাম, আফ্রিকার একটা দেশে আসলাম, মানুষগুলো কেমন কালা কালা, রাস্তাঘাটগুলো কেমন অদ্ভুত অদ্ভুত লাগে, ধুলা বালি, মানে দেড় বছর পরেই আমার কাছে এটা মনে হয়েছে। যাক বাসে আসলাম, তারপর আসার পরে আবার সেই আগের মতো করে আস্তে আস্তে আবার সেই পলিটিক্যাল ভাবে জড়িয়ে যাওয়া, আবার সেই আড্ডাবাজি। তো আসার পরে যখন বন্ধু বান্ধবের সাথে দেখা করতাম নিজের কাছে একটু ভালো লাগতো, আমি একটু মানে বাংলাদেশের লোক কিন্তু একটু হ্যাংলাই হয় ঠিক না, তো নিজেকে একটু ভালো ভালো লাগতো। তখন আমার যে পুরনো যারা বান্ধবী ছিল সেই মডেলার তাদের সাথে দেখা করতাম, দেখা করলাম, এই করলাম, সবার সাথে করতে করতে, কিন্তু মাথায় একটাই ছিল আবার দেশ ছাড়তে হবে আমাকে। কারণ আমার বাংলাদেশে আসছি, আসার পরে প্রায় এক বছরের মাথায় দেখলাম আবার সেই স্বাস্থ্যের অবনতি হচ্ছে, আমার স্বাস্থ্যের অবনতি, আবার সেই অবনতি হচ্ছে। আর তখন বাংলাদেশে আসার পরে মোটামুটি ড্রাগসে একটু ঝুঁকে যাই বেশি, ভালো লাগতো নিতাম জাস্ট শখের বসে।
ওকে আমরা এখানে একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, আমরা এখনো ব্যাকগ্রাউন্ডে আছি, একটু পরেই আমরা আসল জায়গাতে ঢুকবো। যদি যোগাযোগ করতে চান কেউ ওনার সঙ্গে প্লিজ নক মি, আমার যে পার্সোনাল আইডিটা আছে সেই পার্সোনাল আইডিটি আমার পেজে শেয়ার দেওয়া আছে। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj, এবং আমাদের যে ইউটিউবের যারা দেখবেন বা যারা শুনবেন এই অনুষ্ঠানটি তারা দেখবেন যে আমাদের ডেসক্রিপশন বক্সে ওখানে ডিটেল আমার পার্সোনাল আইডি এবং একই সাথে আমার পেজের আইডি লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে ক্লিক করে যেতে পারেন। ওকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets.
something beyond entertainment.
প্রিয় শ্রোতা, আমরা ফিরছি আবারও। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। জি, আপনি যেখানটায় ছিলেন তারপর?
আচ্ছা, তো তারপর আমি এভাবে আসার পরে তখন আমার তখন মানে আসলে বাসা থেকে খুব প্রেশার দেওয়া হচ্ছিল আমাকে, বাইরে আবার ছুটে যেতে হবে। তো তারপর যাক, ভাগ্যক্রমে আমি একজন ভালো একটা লোকের সন্তান পেলাম। তখন সে আমাকে বলল যে ঠিক আছে, তোমাকে দক্ষিণ কোরিয়া যাওয়ার একটা সুযোগ করে দেওয়া যায়, তো তখন তোমাকে 7 লাখ টাকা দিতে হবে। এবং টুইন টাওয়ারের যে অ্যাটাক হলো, টুইন টাওয়ার অ্যাটাক 2002 বোধ হয়, রাইট? তো সেই অ্যাটাকের কারণে আমাকে করতে হলো কি, নতুন পাসপোর্ট বানাতে হলো। তা না হলে সৌদি আরবের ভিসা থাকা অবস্থায় যদি আমি তো কোরিয়ায় যেতে চাই, হয়তো বা আমার ইমিগ্রেশনে কোনো সমস্যা হতে পারে টুইন টাওয়ার অ্যাটাক হওয়ার কারণে। তা আবার নতুন করে পাসপোর্ট বানানো হলো। এবং পাসপোর্ট বানানোর সময় যেটা সবচেয়ে বড় ভুল এবং বোকামি আমার হয়েছে, সেটা হচ্ছে আমার বয়সটা সেখানে বেশি দেওয়া হয়। আমাকে ভিসা করানো হলো চায়নার ভিসা করানোর পুরো চায়না গেলাম। চায়না যাওয়া হলো, চায়নায় গিয়ে তারপরে চায়না ছিলাম 2 দিন। ভালো লাগলো চায়না, নতুন একটা দেশ। এবং তখন চায়নাতে গিয়ে যা দেখলাম, আসলে মনে হচ্ছে বিদেশে আসছি। মানে সৌদি আরবে যা অনুভূতি ছিল এটা সম্পূর্ণ ডিফারেন্ট, একটু খোলামেলা দেশ, ভালো লাগলো। তো সেখানে 2-3 দিন হ্যাঁ ছিলাম। তারপরে সেখান থেকে বাই বাসে করে আমি হংকং এ আসি। হংকং এ আসার পরে, হংকং এ আসলাম যখন, হংকং এ সেখানে যে আমাকে মানে মূলত কোরিয়াতে ইন করাবে, তাদের একটা অফিস ছিল। এবং ওই অফিসের একটা মানে কাউলন নামে একটা জায়গা, সেখানে একটা বিল্ডিং এ দুই কক্ষ বিশিষ্ট একটা বিল্ডিং এ দেখা গেল 7-8 দশজন হবে, হ্যাঁ, হাসপাতালের মতো সেই বেড, একতলা দ্বিতলা তিনতলা বেড গুলো ওইভাবে থাকতে হয়। তো দেখলাম কেউ ইংলিশ শিখতেছে, কেউ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতেছে, কেউ জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছে, সব বিদেশ যাওয়ার জন্য। তো আমাকে আমার যে মেইন ব্রোকার যে ছিল, উনি আমেরিকান পাসপোর্ট হোল্ডার ছিলেন, উনি আমাকে বললো যে আপনার কাউকে বলার দরকার নেই, যে আপনি কালকে আপনার ফ্লাইট করাবো, তাহলে সমস্যা আমাদের হবে। এখন ঠিক আছে, তো আমি যাই হোক, পরের দিন সকালে ব্যাগ ঠেক নিয়ে যাওয়ার সময় আমার মানে যে আমার যে ভাব ছিল, সম্পূর্ণ বিজনেসম্যান ছিলাম, ফ্রেন্স কার্ড দাঁড়িয়ে ছিল আমার, ব্রিফকেস ছিল, মানে আমার কথা বিদেশে যাচ্ছি, ইমিগ্রেশন যদি ফেস করতে হয় বিভিন্ন রকম কথা বলতে হতে পারে, হয়তো বা আমাকে ওইভাবে নিজেকে ফেস করতে হবে। এবং এটাই সত্য, ইমিগ্রেশনে যখনই আপনি যাবেন, ওরা এতটা ইন্টেলিজেন্ট হয়, আপনার চেহারা দেখে বলে দেবে যে এই লোক কি থাকবে কি থাকবে না, এই লোক কি ইন করে কি বের হবে কি বের হবে না, বলতে পারে ওরা, ওদের সেই আইকিউটা থাকে। তো যাই হোক, তো ঢোকার সময় সমস্যা হয়নি। ইনচন এয়ারপোর্ট যেটা কোরিয়া, তখন ছিল 2004 মার্চের 23, রাইট? তখন শীতের শেষ মৌসুম, মানে শীত চলে যাচ্ছে। শীতটা সাধারণত কোরিয়াতে এপ্রিলের লাস্টের দিকে শীতটা মোটামুটি চলে যায়। তো মানে নর্মাল ব্লেজার পরা ছিলাম, ফর্মাল প্যান্ট ছিল। তো এয়ারপোর্টের ভেতর তো নর্মাল ওয়েদার, বাইরে যখন বের হলাম, বাইরে বের হওয়ার পরে দেখি যে আমার পুরো শরীর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ঠান্ডা, এতটা প্রচন্ড ঠান্ডা, মাইনাস চলতেছে তখনও। তখন যে আমার যে মানে ব্রোকার ছিল যে আমাকে নিয়ে গেছে, সে সঙ্গে সঙ্গে আসলো। আসার পরে করলো কি, আমাকে একটা মোটা জ্যাকেট দিল। জ্যাকেট দেওয়ার পরে আমাকে বলতেছে যে কেমন লাগে। আমি বললাম যে আমি সাকসেস, কারণ আমার একটা স্বপ্ন, আমি কোরিয়াতে আসছি, পৃথিবীর উন্নত একটা দেশে। হ্যাঁ,
কত সালে গেলেন?
এটা 2004 মার্চে।
হ্যাঁ,
তারপর বাংলাদেশ থেকে যাওয়ার সময় প্রতিজ্ঞা করছিলাম, আমার মা মাথায় হাত রেখে আমাকে শপথ করাইছে, সৌদি আরবে গিয়ে যা করছো এখানে তা করবো না, কিন্তু টাকা কামাবা, পড়ালেখা তো শিখতে পারো নাই, টাকা যত পারো কামাবা, টাকা ছাড়া কোনো মূল্য নাই। তো ঠিক আছে, তাই গেলাম, আমার টার্গেট ওটাই ছিল। তো যাওয়ার পরে তখন মানে খাবো, এখন উনি বলতেছে কি খাওয়ানো যায়, ওনার সাথে আরো কোরিয়ান ছিল দুইজন, আর একজন বাঙালি ছিল, বলতেছে চলো এক কাজ করি, আমরা গরুর মাংস পুড়ে খাই। তো তখন আমাকে কোরিয়ানের রেস্টুরেন্টে ঢোকানো হলো। ঢোকানোর পরে যা দেখলাম, কোরিয়ান রেস্টুরেন্ট, ওখানে প্রথমত যে যারা গেস্ট আসে তাদেরকে শীতের সময় মানে ওদেরকে ওয়েলকাম করা হয়, মানে কুসুম গরম পানি দেওয়া হয় আগেই, খাওয়ার আগে, তারপর গরম টয়লেট মানে যেটা হাত মোছার জন্য ওরকম দেওয়া হয়। বসলাম, তো খাবারের অর্ডার, খাবার আসলো, অদ্ভুত অদ্ভুত মানে খাবার, ওদের খাবারগুলো হচ্ছে কি, দেখা যায় ভেজিটেবল, প্রচুর ভেজিটেবল থাকে, এবং ছোট 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 বাটিতে 20-25 পদের আইটেম থাকে এরকম খাবার, এবং দুটা মানে কাঠি দেওয়া হলো, কাঠি চামচ দেওয়া হলো। তো তখন মানে একটু অন্যরকম লাগতেছে আমার কাছে, ভালো লাগতেছে, বাইরে সুন্দর দেখতেছি মেয়েরা, শীতের মধ্যেও মেয়েরা ওই শীতের মধ্যে দেখা যায় আইসক্রিম খায়, মিনি স্কার্ট পরে শীতের মধ্যেও, ওরা ওদের কাছে শীতটা কমই লাগে। তো তারপর সেখানে খাওয়ার পরে তারপর হলো কি, আমাকে আমার এক রিলেটিভের কাছে উনি দিয়ে আসলো, পরের দিন দিয়ে আসলো, এবং ওনার টাকা পয়সা যা মানে পেমেন্ট করা ছিল সব দেওয়ার পরে দিয়ে আসলো। তো তখন যেটা হচ্ছে, আসলে আমার যে আমি যেখানে যাই সেটা একটু গ্রাম ছিল, এবং ওইখানে মানে কোরিয়ায় যারা মূলত যারা ফরেনিয়ার, যারা শ্রমিক, যারা আমরা যারা থাকি, ওইখানে রেসিডেন্সটা আসলে দেওয়া হয় কন্টেইনার বক্স, হ্যাঁ, কন্টেইনার বাক্সের মতো দেওয়া হয় এবং ভিতরে যে ইন্টেরিয়র যেটা থাকে সেটা অনেক সুন্দর থাকে। ভিতরে কিচেন, বাথরুম, যাবতীয় সবকিছু থাকে। তো কন্টেইনার বাক্সের ভিতরে থাকা হলো, দেওয়া হলো। তো কালকে থেকে আমার কাজ দেখা হবে, দুই তিন তিন দিন রেস্ট নেওয়ার পরে আমার জন্য কাজ দেখতেছে। তো কাজ দেখতে দেখতে করলো কি, একটা কাজ ফ্যাক্টরিতে ঠিক করা হলো। তো সেখানে এক মাসের জন্য কাজ করলাম। কাজ করার পরে মোটামুটি ভালো, মানে প্রথম যেটা সেটা হচ্ছে কি, অনেক হার্ড ওয়ার্ক আমার কাছে মনে হচ্ছিল। এবং পরের দিন ঘুম থেকে ওঠার সময় পুরো শরীর ব্যথা, প্রচন্ড ব্যথা, কাজ করতে আর মন চায় না, আবার যাব, কিন্তু তারপরেও যেতে বাধ্য। তারপর যাই হোক, এভাবে কাজ করতে করতে এক মাস কাজ করলাম। এক মাস কাজ করার পরে সেখান থেকে আমাকে বেতন দিয়ে মানে মানা করা, মানে আমাকে মানা করে দেওয়া হলো, কারণ এক মাসের জন্য প্রয়োজন ছিল। তো তারপরে ভালো কাজ কোথায় পাবো, ভালো কাজ কোথায় পাবো, আমার যে রিলেটিভ ছিল উনি করলো কি, অন্য সব জায়গায় যোগাযোগ করা করলো। আর ওই এলাকাটা একটু এমন ছিল, ইমিগ্রেশনের খুব মানে বিপদ ছিল। ইমিগ্রেশন প্রচন্ডভাবে রেড দিত, অবৈধ যারা, সবাই একটু সতর্কভাবে কাজ করত। যেহেতু আমি নতুন ওখানে, সেজন্য আমার জন্য প্রথম ছিল সিকিউরিটির ব্যাপারটা। আমাকে মানে প্রথম সিকিউরিটি আমাকে ভালো থাকতে, মানে ভালোভাবে থাকতে হবে। তো তারপর করলো কি, এক জায়গায় কাজের ঠিক হলো কাজটা, সেটা হচ্ছে বললো যে এক জায়গায় টেক্সটাইল মিলের একটা কাজ ঠিক করা হয়েছে, তো আপনি কাজটা করতে পারেন। ওখানে বাংলাদেশি হাজব্যান্ড ওয়াইফ কাজ করতেছে, তো ওইখানে একজন লোক লাগবে, তো নেক্সট উইকে আমি আপনাকে নিয়ে যাব। তো ঠিক আছে, নেক্সট উইকে উনি স্যাটারডে আসলো, আইসা আমাকে নিয়ে গেল এবং ট্রেনে করে, সেখান থেকে মেবি দুই ঘন্টা আড়াই ঘন্টা হবে, ট্রেনে করে নিয়ে গেল টেক্সটাইল মিলে। এবং যাওয়ার পরে আমি দেখলাম যে, যখন পরিচয় করিয়ে দেওয়া হলো বাংলাদেশি দম্পতির সাথে, প্রথম দেখাতে যে যাকে আমি দেখলাম, যে মেয়েটা, সে ঢাকার। তো ভালো লাগলো ওকে আমার, ওর যে মানে গায়ের কালার, ওর যে চেহারা, ফেস কাটিং, আসলে মানে ভালো লাগার মতোই। তো ওর হাজবেন্ডটা দেখে আমার কাছে ভালো লাগলো না। হাজবেন্ডটা বয়স ওর চেয়ে অনেক বেশি হবে। ওনার হাজবেন্ড ছিল অনেক পুরনো, অনেক দিন যাবৎ অবৈধ ছিল, বাট ওনার ওয়াইফ উনি ছিলেন লিগ্যাল, বৈধ ছিলেন। তো যাই হোক, আমাকে ওখানে কাজে লাগানো হলো, কাজ দেখানো হচ্ছে আমাকে, কাজ ভালো লাগতেছে। যে টেক্সটাইল মিলের কাজ হচ্ছে হাঁটাহাঁটির কাজ, তো সেখানে কাজটা মূলত হচ্ছে কি, আপনার যখনই মানে একটা সুতো ছিঁড়ে যাবে তখন সেই সুতোটা আপনাকে আবার লাগিয়ে দিতে হবে। মূলত কাজটা হচ্ছে মানে হাঁটাহাঁটি করা। তো প্রচন্ড পা ব্যথা, বারো ঘন্টার ডিউটি, তারপরও আমার থাকার যে জায়গা, আমার থাকার জায়গা তখন ঠিক হয়নি। আমি ওনাদের সাথে খাওয়া দাওয়া করতাম, আর থাকতাম পাশের একটা কন্টেইনার ছিল, সেখানে পাকিস্তানির সাথে, পাকিস্তানি ছিল আমার রুমমেট। তো এভাবে আসলে ওনাদের যে ফ্যাক্টরিটা ছিল, ফ্যাক্টরিতে মোটামুটি ওনাদের বেতনগুলো এক বছরের জন্য আটকে যায়। তো ওনার হাজবেন্ড আমাকে বলতেছে যে, এভাবে তো বেতন আটকে যায়, উনি নতুন লোক, ওনার বেতন আটকে গেলে সমস্যা, তুমি ওনাকে অন্য একটা কাজ দেখো, কাজ ঠিক করে দাও। তখন আমার কাজ ঠিক করা হলো ওখান থেকে পাঁচ মিনিট দূরত্বের একটা পথ, একটা ফার্নিচার ফ্যাক্টরিতে। তো সেই ফার্নিচার ফ্যাক্টরিতে আমি কাজ করলাম, সেখানেও পাকিস্তানি আমার রুমমেট, ওর সাথে আমাকে থাকতে হবে, পাকিস্তানি রুমমেট। এবং সেই জন্য পাকিস্তানিদের সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, এবং মোটামুটি পাকিস্তানিদের কালচার, পাকিস্তানিদের ল্যাঙ্গুয়েজ, ওদের সাথে আমার একটা ভালো মিলে যায়। তো যাই হোক, একভাবে থাকার কারণে, এবং আমি যেটা বুঝতে পারলাম যে আমার যে ওই ভাবি, যার কথা বলছি বাংলাদেশি দম্পতি, ভাবির প্রতি মোটামুটি একটু কুনজর ছিল, সবারই কুনজর ছিল, দেখতে সুন্দর ছিল। এবং পাকিস্তানিদের একটা মেইন টার্গেট হচ্ছে, পৃথিবীর যেখানে পাকিস্তানিরা যাবে ওদের মেইন টার্গেট হচ্ছে, আগে আস্তানা গারো, আগে এখানে বৈধ হওয়ার চিন্তা ভাবনা করো, বিয়ে করো, পাসপোর্ট বানাও, তারপর যা করার করো।
হ্যাঁ,
ওরা হচ্ছে গিয়ে আপনার খুবই আনন্দপ্রিয়, বলে যে মুসলমান, এদিকে বলে শুকর খাওয়া হারাম, মুসলমান শুকর খাবো না, অথচ ও দেখা যাচ্ছে রেগুলার মদ খাচ্ছে, মেয়েবাজি করছে, হ্যাঁ সবকিছু করতে চাচ্ছ, শুকর খাওয়া হারাম।
বুঝতে পেরেছি, মুখে যেটা বলে প্র্যাকটিস অন
রাইট। তো তারপরে ওনার সাথে ডিউটি করতেছি, কাজ করতেছি। তো কোন একদিন হলো কি, মানে যেটা পরে প্রকাশ পাইছে সেটা হচ্ছে কি, ওনারা কোন রকম মানে কোন ওনার হাজবেন্ড যেহেতু অবৈধ ছিল আমার সেই ভাবির, তো অবৈধ থাকার কারণে ওনার হাজবেন্ডকে ওরা করলো কি, ইমিগ্রেশনের মাধ্যমে ধরিয়ে দেওয়া হলো। ধরিয়ে দেওয়ার পরে ওনাদের মেইন টার্গেট ছিল ওনার সাথে রিলেশন করবে। তো আসলে এটাই হয় কোরিয়াতে, মোটামুটি রিলেশন গুলো এভাবেই হয়। তো তারপরে ওনার হাজবেন্ড যখন ধরা খেলো, ধরা খাওয়ার পরে ওনার হাজবেন্ড বলল যে, আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার যে টাকাগুলো রাখা আছে, তুমি কিন্তু অবশ্যই টাকাগুলো নিয়ে আসবা, তুমি থাকো, তুমি যদি বৈধ টাকাগুলো নিয়ে তারপর বাংলাদেশে আসবা। তো এইভাবে বাংলাদেশি যারা আমরা ছিলাম সবাই ওখানে ওনার সাথে দেখা করলাম, সমবেদনা জানালাম যে চিন্তা করার কারণে আমরা তো আসি, যখন সমস্যা আমাদেরকে বলবেন, আর টাকাগুলো তাড়াতাড়ি নিয়ে তারপর চলে যান, আপনি থাকবেন কিভাবে একা মহিলা মানুষ। তো আমিও আমার কাজ শেষ হতো আগে আগে, আমি সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত আমার বেসিক ডিউটি ছিল। তো ডিউটির পরে আমি ফোন করতাম যে, ভাবি কি করতেছেন, আসবো, একটু হাঁটাহাঁটি করি, আপনারও ভালো লাগবে। তো এইভাবে যেতাম আমি, তার সাথে দেখা করতাম, কথা বলতাম, একটু হাঁটাহাঁটি করতাম, তো ওনারও ভাল লাগতো, মনটা যেত ওনার খারাপ থাকে। তো হঠাৎ একদিন ওনার সাথে হাঁটতে 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 একটা কোরিয়াতে, আসলে ওখানকার যে ওখানে কোরিয়াতে দেখা যায় কি, যখন শীতটা শেষ হয়, শীতটা শেষ হওয়ার পরে ওখানে যেটা ফুলের যে সমারোহ, গোলাপ ফুল, গোলাপ ফুল দেখা যায় জঙ্গলের মধ্যে, গোলাপ ফুল ফুটে থাকে। বাংলাদেশে যেমন যত্ন করে গোলাপ ফুল ফুটানো যায় না, কিন্তু ওখানে গোলাপ ফুল দেখা যায় রাস্তার পারে, গোলাপ গাছ, এই গাছ অটোমেটিক। তো সেখানে একটা লেকের পারে গিয়ে আমি বসলাম ওনার সাথে, বসার পরে হ্যাঁ ভাবির সাথে বসলাম। তখন ওনার বয়স ছিল মেবি 26-26, আমার বয়স ছিল 28 এরকম হবে। হ্যাঁ, তো তারপরে কথা বলতেছি, কথা বলতে বলতে জাস্ট অনেক রকম কথাবার্তা বলতে বলতে হঠাৎ কোন একটা সময় আমি তার মাথায় হাত বুলিয়ে দিই। হাত বুলাতে গিয়ে আমি একটা জিনিস অনুভব করলাম, সে চোখগুলো বন্ধ করে ফেলছে। চোখগুলো বন্ধ করার পরে এবং সে শরীরে যে একটা সম্পূর্ণ যে কন্ট্রোল সেটা তার নাই।
প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা বিরতি নিতে চাই। আজকে এখানে কনফিউজ করছেন আলম, ডোন্ট থিঙ্ক, বিকজ আপনি যেটা চিন্তা করছেন সেটা নাও হতে পারে। কজ আমাদের এখানে একটা কথা বলি সবসময় যে লাইফ আসলে কোনো কিছু কল্পনা করে চলে না, যেটা জীবনে ঘটে সেটাই বাস্তবতা। বাট হি হ্যাজ সাম সিক্রেটস ইন হিজ লাইফ, এবং সেই জায়গাটা থেকে আপনি মনে করতেই পারেন যে হয়তো এই ভাবির সঙ্গে অন্য কোনো কিছু একটা, অন্য কোনো ধরনের সম্পর্ক, আমি জানি না হয়েছে কি হয়নি, তবে কিছু সিক্রেটস যেটা আজকে হয়তো নতুন করে ভাবতে শেখাবে আপনাকে। আমি বারবারই বলছি, ওনার সঙ্গে যদি সরাসরি আপনারা যোগাযোগ করতে চান, বা যদি মনে হয় যে যার গল্প আপনারা শুনছেন এটুকুটাকে আপনি চেনেন, বা তার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চান, এবং যদি সে ইন্টারেস্ট দেখায়, যিনি এখানে গল্প বলছেন আলম সাহেব, যদি ইন্টারেস্ট দেখায়, তাহলে যেটা করতে হবে আমাকে পার্সোনালি নক করতে হবে আমার আইডিতে, কারণ পেজে এত এত বেশি টেক্সট, হাজার হাজার টেক্সটটা দেখে শেষ করা সম্ভব না, কিন্তু পেজেই আমার আইডিতে শেয়ার করা আছে। এবং যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি শুনছেন তাদেরকে আমি বলবো যে আমাদের ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার পার্সোনাল আইডি এবং পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে নক করতে পারেন। ওকে, আমি পেজের ঠিকানাটা বলে দিচ্ছি, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি, www.facebook.com/kebria.rj পেজটি আছে, আরজে কিব্রিয়া নামে। লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কানেক্টেড হয়ে যাবেন। এই পেজে আমার একটি গ্রুপ আছে, কৃষ্ণাইলা কিবরিয়া ভাই, এখানে আপনি কানেক্ট হতে পারেন। এখানে গিয়ে আপনি সরাসরি স্ট্যাটাস দিতে পারেন, আপনার অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য থাকলে বা কোনো কিছু জানাতে চাইলে, এটা সম্পূর্ণ বিনোদনমূলক একটা পেজ। এছাড়া আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চাইলে আমার পার্সোনাল আইডিটা এখানে একটা পোস্টের সঙ্গে ট্যাগ করে দেওয়া আছে, কিবরিয়া সরকার নামে, আপনি ওখানে নক করবেন, আপনি আমাকে ওখানে SMS করতে পারবেন। ওকে, ফিরছি ঠিক রাত 12টায়।
সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment.
সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসতে পারেন, ওখানে পুরো এপিসোডটি দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। ঢাকা FM নামে খোঁজ করলে ইউটিউবে আপনি আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন, ওখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জি আলম সাহেব।
হ্যাঁ, তারপর যখন কোন একটা সময় আমি দেখতে পারি যে ও একটু মানে আমার কাছে একটু মানে নিজের শরীরে যে কন্ট্রোলনেস একটু লুজ হয়ে গেছে, তো তারপরে আমাদের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু আলিঙ্গন করা, যাকে বলে, সেটা হয় আমাদের মাঝে।
আমি ইন ডিটেলে যেতে চাই না, বিকজ এই অনুষ্ঠানটা অনেক ধরনের মানুষই শোনেন, বাট আমরা সিনারিটা বোঝানোর জন্য আপনাকে কিছু কোশ্চেন করতে চাই। একটা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি যে এই ভদ্রমহিলার সঙ্গে আপনার এক ধরনের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে দেশে ওখানে থাকা অবস্থাতে, তাই কি? ওকে, এবং ভদ্রমহিলা তখনও ডিভোর্সি ছিলেন না? ওকে, তো আপনাদের প্ল্যান কি ছিল, মানে বিয়ে শাদী করে ফেলা, নাকি এই ধরনের সম্পর্ক জাস্ট কন্টিনিউ করে?
না, আমাদের প্ল্যান ছিল বিয়ে করবো আমরা।
প্ল্যান ছিল বিয়ে করবে? ওকে, তো কি প্ল্যান ছিল? ভদ্রমহিলাকে দেশে ফিরবেন, ফিরে এসে ডিভোর্স দিবেন ওনার হাজবেন্ডকে, বা সামথিং লাইক?
হ্যাঁ, সেটাই।
তোমার সঙ্গে কি উনি সংসার করতেন না, নাকি আপনাকে পাওয়ার পরেই আলটিমেটলি লাইফ এরকম সিদ্ধান্ত?
হ্যাঁ, আমার সাথে সম্পর্ক হওয়ার পরে যেগুলো আমি শুনতে পাই সেটা হচ্ছে আসলে বয়সের ডিফারেন্স ছিল, মন মানসিকতায় ম্যাচিং হতো না, যেগুলো পরে আমাকে সে শেয়ার করছে।
মানে তার আগে থেকে সে ডিসস্যাটিসফাইড ছিল না, কিন্তু আপনাকে পাওয়ার পরেই ওনার লাইফে মনে হয় যে না ঠিক আছে আপনি বেস্ট ওনার চাই।
হ্যাঁ সেটা
ওকে, তার মানে বলা যেতে পারে সাজানো সংসারে কেউ একজন ঢুকেছিল, আলটিমেটলি সংসারটা স্ম্যাশ হয়ে যেতে পারত। হয়েছে কি আসলে?
হ্যাঁ সেটাই হয়েছে। এখন বর্তমানে কি অবস্থা জানি না, তবে আমি
আপনার সঙ্গে সম্পর্ক ছিল কত,
আমার সাথে সম্পর্ক করিয়ে এক মাস ছিল,
এক মাসের মধ্যে তাদের ডিভোর্স হয়ে যায়?
না না না, ওর মূলত টার্গেট ছিল ও বাংলাদেশে যাবে হাজব্যান্ডের কাছে, ওর যে মানে যে জুয়েলারি কিছু আছে প্রায় 25-30 ভরির মতো আমাকে যেটা বলছে ওগুলো সে নিবে, নেওয়ার পরে ডিভোর্স দেবে, দেন কাম ব্যাক অ্যাগেইন কোরিয়া অ্যান্ড ম্যারি উইথ মি।
ওকে, হ্যাঁ, তো রেজাল্ট আপনাদের ফিনিশিংটা হলো কিভাবে?
ফিনিশিংটা হলো কি আসলে, ও বাংলাদেশে যখন যায় তখন ওই যে বললাম না পাকিস্তানি একজন রুমমেট ছিল, ওর সাথে ওর হাজব্যান্ডের মোটামুটি কন্টিনিউ যোগাযোগ হতো, তো উনি ওর হাজব্যান্ডকে বলছে যে এরকম এরকম তোমার ওয়াইফ কালকে বাংলাদেশে আসতেছে ঠিক এতটার সময়, তখন উনি করল কি ওনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে এয়ারপোর্টে ওর ওয়াইফকে একদম সঙ্গে সঙ্গে ধরে পাসপোর্টটাকে ছিঁড়ে ফেলে, পাসপোর্টটা ছিঁড়ে ফেলে, তো পাসপোর্টটা ছেঁড়ার ফলে ও তো কোরিয়া আসতে পারবে না, এবং ও মোটামুটি দুইবার যেটা আমি পরে শুনেছি দুইবার সুইসাইড অ্যাটাম্প নেয় ও
বাংলাদেশে।
হ্যাঁ বাংলাদেশে। তো তারপরে ওর সাথে আমার মোটামুটি যোগাযোগ হয় বেশ কয়েকদিন, তো কোন এক সময় ওর মা আমাকে অনেক রিকোয়েস্ট করে যে তুমি এরকম ওর সাথে যোগাযোগ করো না, যা ক্ষতি হওয়ার তো হয়েছেই, এটা ওর ভাগ্যে ছিল, তো তুমি আর ডিস্টার্ব করো না ওকে, তুমি ওকে একটু মুক্তি দাও। আমি দেখলাম আসলে এটা এটা হয় না, এটা সম্ভব না, আমি কেন তাকে এটা করবো, আমি যা করছি এটা আসলে ভুল, কারণ কারোর সংসারে এভাবে যার দুইটা সুন্দর সুন্দর ছেলে, একটা ছেলে একটা মেয়ে, অনেক সুন্দর ওরা দেখছি আমি, তো এটা আমি যে করছি তখন আসলে আবেগের আবেগের বসে হয়তো বা আবেগের
বর্ষে মানিয়ে নিয়ে ওখান থেকে চলে আসলেন।
বাট আমি অনুতপ্ত, আমি অনুতপ্ত, পরে
নিশ্চয়ই আপনি অনুতপ্ত, নইলে তো আপনি আজকে সিক্রেট অনুষ্ঠানে আসতেন না। কারণ একটা কথা আছে যে ভয়ানকতম অপরাধ হচ্ছে একটা সংসার ভেঙে দেয়া, এবং আমি জানি না যদি ধর্মীয়ভাবে বিষয়টিকে ব্যাখ্যা করেন আমাদের ইসলামের জায়গাটা থেকে, তাহলেও এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম কাজ, মানে সৃষ্টিকর্তা একদমই পছন্দ করে না। তারপরেও আপনাদের মধ্যে যেটা হয়েছে নিশ্চয়ই তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, তবে এটা ঠিক যে যদি ওই বাচ্চাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে দেখি, লিগ্যাল ফ্রেমওয়ার্কের জায়গাটা থেকেও কিন্তু একটা ভয়ানক রকমের মানে অপরাধমূলক কাজ। আপনাকে বলছি কথাটা, শুধু আপনি তো জানেন বিষয়টা, অবশ্যই রিয়েলাইজ করেছেন যে কারণে সিক্রেট এসেছেন, কিন্তু আপনার এই ঘটনা দিয়ে যারা আজকে রেডিও শুনছেন তারা যেন ওই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারেন যে না, আমি আমার সংসারে হ্যাপি হই আর না হই, হয়তো বা ক্ষণিকার জন্য মনে হতে পারে, যেটা হয় খুব ন্যাচারালি, আপনারও নিশ্চয়ই লাইফে অনেকবার হয়েছে যে আমরা খুব মনের অজান্তেই কম্পেয়ার করে ফেলি, মানে নিজের ওয়াইফের সাথে হয়তো বা দেখা গেল খুব কাছাকাছি পরিচিত জন কোন একটা মনের অজান্তেই কম্পেয়ার করে ফেলি, এবং তখন মনে হয় যে না আমি বোধহয় সুখী না। আমরা কিন্তু ওই মানুষটার ডিফল্টগুলো জানি না, কারণ যে মানুষটাকে আপনি আপনার ওয়াইফের চেয়ে বেটার মনে করছেন, এটা তো ওয়াইফ থাকা অবস্থায় বা হাজব্যান্ডের থেকে বেটার মনে করছেন, আপনি তো ওই মানুষটাকে চেনেন না বা জানেন না অতটা যতটা আপনি আপনার ওয়াইফকে চেনেন। আপনি হয়তো কাছাকাছি মিশলে দেখবেন যে আপনার ওয়াইফের চাইতেও অনেক অনেক বড় বড় মানে সমস্যা ওনার মধ্যে আছে, তো এই ব্যাপারগুলোকে যতটা না পাত্তা দেওয়া যায়। আমি এই কথাটা এই কারণেই বলছি যে ওই ভদ্রমহিলা হয়তো তার হাজব্যান্ড আপনি লাইফে আসার আগ পর্যন্ত বুঝতে পারেনি যে তার জীবনটা কতটা সুন্দর হতে পারত, কিন্তু আপনি যাওয়ার পরে সে মনে করছে আহা জীবনটা তো এটাই, এবং তখন তো সাজানো গোছানো সংসারটাকে সে মনে করছে না, এখান থেকে বের হয়ে এলেও দুটো বাচ্চার কষ্টের কথা হয়তো তার মাথায় আসেনি যে আপনার সঙ্গে সে হ্যাপি হতে চায়, এবং এটা কিন্তু একটা বিশাল ডিসিশন ছিল, তার মানে নিশ্চয়ই তার লাইফে কোনো না কোনো গ্যাপ ছিল। তো যাই হোক, সামহাও আপনি ওখান থেকে বের হয়ে আসতে পেরেছেন এবং এটা হয়নি শেষ পর্যন্ত, এটা ভেরি গুড। ওকে, তারপর কি হলো?
তো আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসি, তারপর আসলে মূল সমস্যা ছিল আমার কোথাও আমি সেটিং করতে পারছিলাম না, মানে কোথাও কাজ করি এক মাস কোথাও দুই মাস, ভাল লাগে না, মন বসে না, ভাল লাগতেছিল না। তখন স্যাটারডে, তখন মানে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল একটা জায়গা আছে, সেটা হচ্ছে ইথেওয়ান হচ্ছে মানে বাংলা পৃথিবীর সমস্ত দেশের এম্বাসি, পৃথিবীর সমস্ত দেশের নাইট ক্লাব এবং আমেরিকান সোলজারদের একটা আখড়া ওই জায়গাটা। ওইখানে আপনি যা করতে মন চায় আপনি সবকিছু করতে পারবেন। তো সেখানে স্যাটারডে নাইট যাব, একটু আনন্দ করবো, নাইট ক্লাবে যাব, চলে গেলাম। তো সেখানে দেখা যেত যে আপনার বিভিন্ন দেশের রেস্টুরেন্টও আছে, অ্যারাবিয়ান রেস্টুরেন্ট, এশিয়ান রেস্টুরেন্ট, পাকিস্তানি, ইন্ডিয়ান, লাইক দ্যাট, মানে অনেক। তো ঠিক পাকিস্তানি রেস্টুরেন্টে আমি যখন দুপুরে খেতে গেলাম, খেতে গিয়ে দেখি যে একটা বাংলাদেশি ছেলে, ওর নাম হচ্ছে মাহমুদ, ও হচ্ছে আপনার পাকিস্তানির সাথে পার্টনারি বিজনেস করে, ও ঢাকার মোহাম্মদপুরের। এবং তখন ওকে দেখার পর আমার আসলে ভালো লাগছে যে ঢাকার ছেলে আমি একটা পেলাম। তো ওর যে মন মানসিকতার সাথে ভালো লাগলো কথা বলে ওকে বললাম যে ভাই এরকম এরকম আমার সমস্যা, মানে কোরিয়াতে আসছি, কোথাও সেটিং হতে পারছি না, আপাতত কাজও ঠিক মতো করতেছি না, ওর বাসায় এক মাস, ওর বাসায় দুই মাস এভাবে কাজ করতেছি, তো এখন আসছি সিউলে, এখন কাজ নেই, তো একটা কাজের ব্যবস্থা করা যায়, থাকারও সমস্যা। তো উনি বললো কোনো সমস্যা নেই, আপনি যেহেতু ঢাকার স্থানীয় আর আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যাদেরকে ও চিনে, ওর কিছু ফ্রেন্ড সার্কেল যাদেরকে আমি চিনি, তো এভাবে একটা পরিচয় সম্পর্ক হয়ে যায় আমাদের মধ্যে। তো সম্পর্ক হয়ে যাওয়ার পরে ও বললো যে কোনো সমস্যা নেই, আপনি আমার বাসায় থাকবেন, আমার এখানে খাবেন, ইভেন যাবতীয় যা লাগে আমি আপনার জন্য করব। তো দেখা যেত ওর রুমে আমি থাকতাম, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার ওর হোটেলেই খেতাম, যেটা পাকিস্তানি ওর পার্টনার ছিল ওটা লাইক পছন্দ করতো না। ওই পাকিস্তানি যে ছিল ও আবার কোরিয়ান, ওর ওয়াইফ ছিল কোরিয়ান, তো সেভাবে বিজনেস করতো। তো দেখা যেত সন্ধ্যার পরে যখন আসতাম, আসার পরে আমাকে বলতো যে কি করবেন, যান বাড়ি গিয়ে একটু মদ খান, তখন দেখা যেত আমাকে ওর ক্রেডিট কার্ডটা দিয়ে দিত, আপনি মদ খান, আমি রাত্র 11:30 দিকে আমি সব কিছু বন্ধ করে আসতেছি। তো আমি যেতাম, যাওয়ার পরে ওই বসে বসে দেখা যেত ওখানে আমেরিকান যে ক্লাবগুলো আছে, ব্রিটিশ ক্লাবগুলো আছে ওখানে, ওই দেখা যায় মানে ওখানে গেলে দেখা যায় সব মানে ইউরোপিয়ানদের আড্ডা, মানে পৃথিবীর যত জাতি আছে সব পাবেন আপনি ওখানে। তো বসে বসে বিয়ার খাচ্ছি, তো বিয়ার খাওয়ার সময় আমার পাশে ছিল একটা ক্যানাডিয়ান মেয়ে ছিল, ও তখন বোধ হয় 25-26 ওর এজ হবে, আর ওদের গ্রোথ তো একটু বেশি হয়, ওদেরকে দেখা যায় বয়স 25 কিন্তু দেখা যায় দেখলে মনে হয় যে বয়স আরো বেশি, কিন্তু ওদের গ্রোথ তো একটু বেশি হয়। আমার পাশে বসে একটা ল্যাপটপ নিয়ে ও জুস খাচ্ছিল আর কি যেন কাজ করতেছিল, তো হ্যাঁ ভদ্রমহিলা, তো হঠাৎ আমার দিকে চোখ গেল, ওরও আমার দিকে চোখ গেল, তো মানে চোখে চোখ পড়লে যেটা হয় আর কি মিশছে একটা হাসি, তো এইভাবে দেওয়া ও দিল আমিও দিলাম। তো তারপর হঠাৎ ওই আমাকে জিজ্ঞেস করেছিল বোধ হয় হ্যাঁ তুমি কোন দেশে, আমি বললাম যে আমি ইন্ডিয়ান, আর তখন ইন্ডিয়ানটা বলার এই জন্যই তখন বাংলাদেশিদের মোটামুটি অনেকেই চিনত না, এমনকি যদি কোনো কোরিয়ান জিজ্ঞেস করতো যে কোন দেশের তুমি, আমি বলতাম যে বিক্রমপুর, বিক্রমপুরটা কোথায়, সিঙ্গাপুরের পাশে, ও আচ্ছা আচ্ছা সিঙ্গাপুরের পাশে বিক্রমপুর,
সরি টু সে না আমরা এটা রিয়েলিটিটাকেই বলছি এখানে, বাট আমি 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 ইন্সপায়ার করব দেশ আপনার, আপনাকেই ফার্স্ট স্টেপটা নিতে হবে, হয়তো এই জেনারেশন ওইভাবে রিপ্রেজেন্ট করছে না, বাট এখনকার সিনারিওটা বোধহয় একটু ডিফারেন্ট না, ক্রিকেট কিন্তু অন্য মাত্রায় নিয়ে গেছে আমাদেরকে, এবং বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে, সো এখনকার সিনারিওটা অনেকখানি ডিফারেন্ট। আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন শুনেছি যে আমাদের টিচাররা বলতো যে অনেকেই বাংলাদেশ বললে চেনে না কিন্তু টেকোস কান্ট্রি বললে চেনে, টেকোস কান্ট্রি মানে ম্যাক্সিমামই তো বলে যে বিসাইড ইন্ডিয়া, ইন্ডিয়ার পাশের দেশ এটা বলে, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশই বলা উচিত, এবং যদি না চিনতে পারে তাহলে বলতে হবে যে আমার দেশের পাশে ইন্ডিয়া আছে, তুমি মনে হয় ইন্ডিয়াকে চেনো, সামথিং লাইক দিস। বাট আমরা চাই আমাদের দেশটাকে সবাই চিনুক, এবং সেই জন্য না চিনলেও আপনাকে ওই বাংলাদেশি হিসেবেই পরিচয়টা দিতে হবে দেশের বাইরে, কারণ আমি জানি দেশের বাইরের অসংখ্য অসংখ্য লিসনার এই প্রোগ্রামটা শোনেন, অসংখ্য মধ্যপ্রাচ্য তো অসংখ্য শ্রোতা আছে।
তো তারপর জাস্ট এভাবে বলতাম, তো তখন ও আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি করো এখানে, বললাম যে আমি এখানে বিজনেস করি, এখানে যে ওই কম্পিউটার গেমস এর সিডি ক্যাসেট গুলো আমি মানে আমার দেশে আমি এক্সপোর্ট করি।
আচ্ছা ভদ্রমহিলার নামটা কি ছিল?
ওর নাম ছিল ইরিকা,
ইউরিকা,
ইরিকা,
ইরিকা,
হ্যাঁ ইরিকা, ইরিকা। ও ছিল ও ক্যানাডিয়ান, ওর ওর আঙ্কেল সামার ভ্যাকেশনে তখন আসছে কোরিয়াতে, ওর আঙ্কেল হচ্ছে কোরিয়া ক্যানাডিয়ান চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, আমাকে সেটাই বলছে ও। তো তারপর ওর সাথে আমার এরকম সম্পর্ক হয়। আসলে সত্যি কথা বলতে কি মানে কোরিয়া এমন একটা দেশ, যদি চোখের দেখায় ভালো লাগে এক রাতের সম্পর্ক, এটা নাথিং ইজি সবার জন্যই, তো এরকম ছিল ওর সাথে, ওর মতো আরো অনেক কোরিয়ানের সাথে। আমার 14 বছর জীবনে আমার আমার সত্যি কথা বলতে 6-7-8 জন এরকম কোরিয়ান
গার্লফ্রেন্ড
ছিল। হ্যাঁ, তো আমার মূলত লম্বা একটা রিলেশন ছিল এক জাপানিজ মেয়ের সাথে, জাপানিজ মেয়ে, ওর মা ছিল জাপানিজ, বাবা কোরিয়ান, ও 14 বছর বয়সে জাপান থেকে কোরিয়াতে আসে, তো তার সাথেই আমার মূলত সম্পর্কটা এবং দীর্ঘ একটা সময়, এবং ওর সাথে আমার অনেক স্মৃতি, আমাদের একসাথে থাকা লম্বা একটা সময়, দেখা যেত ও স্যাটারডেতে শনিবার দিন চলে আসতো, শনিবার রবিবার ছুটি, দুই দিন থাকতো, দুই দিন থাকার পরে ও রান্না বান্না করতো, রান্না বান্না করে এবং আমার জন্য সব খাবার ঠিকঠাক রেখে তারপর ও চলে যেত রবিবার দিন সকালে বা সোমবার দিন সকালে, সরি। হ্যাঁ, তো ও আসলে মেয়ে হিসেবে সত্যি কথা বলতে আসলেই অনেক ভালো মন মানসিকতা ছিল, এবং আমার যে কোরিয়ান ভাষা, আমি ওর কাছ থেকে আমার কোরিয়ান ভাষা শেখা, এবং সত্যি কথা বলতে আমি যখনই প্রথম থেকে কোরিয়ান ভাষাটা আমি শিখি, আমি যতটুকু শিখেছি শুদ্ধ ভাষা, এবং ও দেখা যেত যে আমার সাথে এভাবে চলতেছে এক বছর দুই বছর, বাট আমার প্রথমত মূল টার্গেট ছিল আমার বয়স হচ্ছে আমাকে বিয়ে করতে হবে, আমাকে কোরিয়া সেটেল হতে হবে, আমাকে এখানে বিজনেস করতে হবে, এভাবে আমি জব করবো কতদিন। তো এই জন্য আমি ওকে মাঝে মাঝে প্রেশার দিতাম যে আমরা বিয়ে করি আসো, তো দেখতাম কথাগুলো এড়িয়ে যেত, এড়ায় যেত। তো এড়ায় যাওয়ার কারণে আমি ওকে আর প্রেশার ক্রিয়েট করতাম না। তো এভাবে করতে করতে অনেকদিনই সম্পর্ক আমাদের মধ্যে মোটামুটি মাঝে মাঝে ঝগড়া ঝাঁটি এগুলো হতো এবং আবার মিল হতো। ভালোবাসত আমাকে প্রচন্ড, এটা সত্য কথা, এবং এটাও সত্য কথা আমিও ওকে প্রচন্ড ভালোবাসতাম। হ্যাঁ, তো ও আমার, আমারও যেমন ওর অনেক কিছু ভালো লাগতো না, আমারও ঠিক ওর অনেক কিছু ভালো লাগতো না, কিন্তু একটা জিনিস আমরা দুজনেই বিশ্বাস করতাম, আমরা দুজন দুজনকে ভালোবাসি অনেক, এটা সত্য। তো তারপর এইভাবে রিলেশন আমাদের সম্পর্কটা যায় এক বছর দুই বছর তিন বছর করতে করতে, প্রায় আমি তখন আমার যে ডিউটি ছিল সেটা ছিল বেসিক্যালি আট ঘন্টার ডিউটি। দেখা যেত মাঝে মাঝে শনিবার দিন ও আগে আগে চলে আসতো আমার রুমের, যে পাসওয়ার্ড ছিল ও নিজেই একা আসতো, একা এসে ঘরে রান্নাবান্না করতো, এই করতো থাকতো। তো তারপর ২০১৪ সালে আমার বাংলাদেশ থেকে আমার বোন, আমার বোনের হাজব্যান্ড, আমার ছোট ভাই, আমার দুই ভাগ্নে, এরা সব কোরিয়াতে আসে মূলত বেড়ানোর উদ্দেশ্যে এবং আমাকে দেখার উদ্দেশ্যে। তো তারা যখন কোরিয়াতে আসে অনেক বছর পর আপন নিজের ছোট ভাইকে দেখা, নিজের বোনকে দেখা, আসলে একটা অদ্ভুত একটা ফিলিংস অনুভব ছিল সেটা আমার জন্য, এবং এই ধরনের অনুভূতিগুলো অটোমেটিকলি মানুষের চোখ দিয়ে পানি চলে আসে তখন। তো তাদেরকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে তারা থাকলো প্রায় তার দশ দিন ছিল এখন। এবং আমি যে বিল্ডিং এ থাকতাম, ওই বিল্ডিং এ যে অনার ছিলেন উনি হচ্ছেন একজন মহিলা কোরিয়ান, ওনার এজ বর্তমানে ফিফটি এইট ইয়েস। সে আমাকে ভাগ্নে হিসাবে সবসময় সম্বোধন করতো এবং আমি তাকে আন্টি হিসাবে সম্বোধন করতাম, এবং আমার সাথে তার এখনো তার সাথে আমার প্রতিনিয়ত তার সাথে কথা হয়, এবং আমার প্রতি তার যে একটা অনুভূতি, তার যে একটা মানে ভাবনা, সে আমাকে আসলে নিজের আপন ভাগ্নের মতোই দেখে। তো তার বিল্ডিং একটা রুম খালি ছিল, সে আমাকে বললো এক কাজ করো তুমি উপরে থাকো, তোমার বোনদেরকে এই রুমে রাখো, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমার বোনরা যখন থাকলো, আমার বোনের কথা হচ্ছে গিয়ে বাংলাদেশে কি করবা, অনেক বছর তো হইল কিছু করতেছ না, তো এইভাবে তো থাকাটা ঠিক না, হয় বিয়ে করো, তা না হলে বাংলাদেশে টাকা কামাও, বাংলাদেশে চলে যাও তাড়াতাড়ি, শেষ, তোমার তো বয়স হচ্ছে, বিয়ে করতে হবে। তো তখন আমি করলাম কি, পরের দিন আমার ওই জাপানিজ গার্লফ্রেন্ডকে আমি বললাম যে ইনভাইট করলাম যে তুমি বাসায় আসো, আমার গার্জিয়ান আমার বোনেরা আসছে তোমাকে দেখতে চায়। তো আসছে পরের দিন, বড় একটা কেক নিয়ে আসছে, কেক নিয়ে আসলো, কথা বললো সবার সাথে, মোটামুটি আনন্দ কথা হাসি ঠাট্টা করলাম, এবং ও খুব মিশুক ছিল, এবং ওকে দেখে আমার যে বোন, আমার যে ভাই, সবাই ভালো লাগছে ওকে। এখন বললো যে যাই করো, তাড়াতাড়ি যদি বিয়ে করে করো, তা নাহলে চ্যাপ্টার ক্লোজ করো তুমি, এভাবে হয় না। তখন আমি করলাম যে ঠিক আছে, আমি যা করবো তাড়াতাড়ি করবো। তো তারপর আমার বোন এরা দশ দিন পর যখন বাংলাদেশে ব্যাক করলো, চলে আসলো, আমি ওকে বললাম যে, আর ঠিক সেই মুহূর্তে আমি নক করতে লাগলাম বিভিন্ন মে, তখন আমি সোশ্যাল মিডিয়া যেগুলো ছিল বিভিন্ন ফেসবুক মেসেঞ্জার, তারপর ট্যাঙ্গো, তো ঠিক তখন ওইভাবে করতে সার্চ করতে করতে আমি একটা ছবি দেখি, অনেক ছবি দেখলাম, দেখার পরে অনেকের সাথে কথা হয়, আসে, মানে দেখা সাক্ষাৎ হয়, কিন্তু মন মানসিকতা দেখি যে এই ওর এই সমস্যা। তো যাই হোক, আমি আমার গার্লফ্রেন্ডকে, জাপানিজ গার্লফ্রেন্ডকে বললাম যে তুমি এক কাজ করো, তোমাকে আমি কিছু কথা বলতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবা? তো সে আমাকে বলতেছে যে তোমাকে আমি সত্যি একটা কথা বলি, আমি বিয়ের রিলেশনে তোমার সাথে কখনোই জড়াবো না, সম্পর্ক আমাদের থাকবে, সারা জীবন থাকবে, আমি রাখবো যদি তুমি রাখো, বাট বিয়ে আমি করবো না, বিয়ের সম্পর্কে বিশ্বাসী না আমি, কারণ এটা একঘেয়া জীবন হয়ে যায়, মানে ভাল লাগে না ওইটা। এখন দেখা যাবে ভালো সম্পর্ক আছে, বিয়ের পরই সম্পর্ক সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়, তখন বিভিন্ন ঝগড়াঝাটি, এগুলো বিভিন্ন সমস্যা, এগুলো তখন অটোমেটিকলি হয়ে যায়, এই জন্য ওই সম্পর্কে আমি কখনোই জড়াবো না। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার যেটা তোমাকে আমি যে কথা বলার জন্য ফোন করছি সেটা হচ্ছে, আমার এক রিলেটিভ বাংলাদেশ থেকে এখানে স্টুডেন্ট ভিসায় আসছে, আমার ফ্যামিলি চাচ্ছে আমি ওর সাথে দেখা করি, দেন আমাদের যদি একজন আরেকজনকে ভালো লাগে, দেন আমরা বিয়ে করবো, আমাদের ফ্যামিলিগতভাবে বিয়েটা হবে। তো ও বলতেছে ঠিক আছে, তুমি কি বলতে চাও বলো। আমি বলতে চাই তোমাকে, তুমি যদি বিয়ে করো ইসোকে বিয়ে করবো, আর তা না হলে আমাদের ব্রেকআপ, আমি বললাম ওকে। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল তখন, সাত বছরের আমাদের সম্পর্ক, অনেক স্মৃতি, অনেক স্মৃতি, যেটা এখনো আমাকে মানে অনেক, আসলে মন থেকে আমি যদি বলি না ওকে ভালোবাসার যে সত্য একটাই ওর কাছে ছিল আমার, কারণ ওর কাছ থেকে খারাপের চেয়ে ভালোই আমি শিখেছি, ভালো দিকগুলো আমি শিখেছি।
কি নাম ছিল ভদ্রমহিলা?
ওর নাম ছিল জেনি।
ওকে,
জেনি ছিল, ওর কাছ থেকে ওর সাথে চলার পরে আমার যে একটা মানে চারিত্রিকগত দিক যেগুলো, মিথ্যে কথা বলা, কারোর সাথে প্রতারণা।
জাপানিজ আর রিয়েলি গুড, ওরা নেশন হিসেবে যতটা বেটার, মানুষ হিসেবে সত্যি সত্যি অনুকরণীয়। সো বুঝতে পারছি যে আপনি একটা সেটেল লাইফের কথা চিন্তা করছিলেন ভদ্রমহিলার সঙ্গে, কিন্তু সামহাও সেটা আপনার হয়নি। এই পর্যন্ত প্রিয় শ্রোতা আমরা যেটা পেয়েছি যে ওনার লাইফে র্যান্ডামলি বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেশা হয়েছে, স্পেশালি ফিমেল বোঝাচ্ছি, এবং সেই সম্পর্কগুলো ম্যাক্সিমামই ছিল অনৈতিক, এবং তুই একটা যেটা পজিটিভ দিকে যেতে পারত কিন্তু সেখানে কোনো সম্ভাবনা ছিল না। বাট এই যে লাইফটা, এই লাইফটাতেই কি উনি রেস্ট অব দ্য টাইম এখানে বলবেন, নাকি এই ঘটনাটা অন্যদিকে মন নেবে ছোট্ট একটা বিরতির পর? আসলেই মন নেবে, সেটার জন্য ছোট্ট একটু অপেক্ষা, বিরতি নিচ্ছি।
Secrets, secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং সিক্রেটস এ আজকে আছেন এখানে আলম। জি আলম ভাই বলুন। তারপর
হ্যাঁ, তো তারপর ওকে আমি বললাম যে যা হওয়ার আমাদের মধ্যে হয়েছে, তবে হ্যাঁ দেখা সাক্ষাৎ আমরা করব, কিন্তু এখনকার মতো কন্টিনিউ যেটা রিলেশন আমাদের সেটা আমাদের হবে না, কারণ আমি চাচ্ছিলাম না আমি কখনোই ওর মুখোমুখি আরেকজনকে আমি কখনো দাঁড়া করাই। তো যাই হোক, ট্যাঙ্গো যে সোশ্যাল মিডিয়া, ওটার মাধ্যমে আমি ওকে প্রতিদিনই নক করতাম, সকালে গুড মর্নিং, গুড নাইট, এভাবে তুমি সারা দিত না, সারা না দেবো দিতে দিতে হঠাৎ একদিনও আমাকে অ্যান্সার করে, কে তুমি, তুমি কি নাম তোমার, কোথায় থাকো। আমি বললাম, সব বললাম, এই করি এত বছর যাবত করিয়ে আছি। তো কোন একদিন হঠাৎ সন্ধ্যার সময় ও আমাকে বললো যে ঠিক আছে তুমি আসো, তোমার সাথে দেখা করবো, তুমি প্রতিদিন আমাকে যেহেতু ডিস্টার্ব করো, প্রতিদিন তুমি আমাকে ডিস্টার্ব করো, আমি তোমার সাথে দেখা করবো আজকে, যাও। তো যাই হোক, তখন আমি আমার ওখান থেকে আমি ট্রেনে করে প্রায় 40 মিনিটস লাগে, আমি ট্রেনে করে ওর প্রভিন্সে গেলাম। যাওয়ার পরে আমরা দেখা করলাম ম্যাকডোনাল্ডসে। ম্যাকডোনাল্ডসে আমি যখনই ঢুকলাম, ঢোকার পর দেখি যে ও বসে আছে একটা কোল্ড কফি নিয়ে বসে আছে, এবং আমি গেলাম, বললাম যে আমি, আমার নাম আলম। তখন বলল যে হ্যাঁ বসো। বসলাম, কথা বললাম, কথা হচ্ছে আমাদের মাঝে।
মেয়েটার নাম কি ছিল?
ওর নাম হচ্ছে মারিয়া। ও হচ্ছে ফিলিপিনো ন্যাশনালিটি, ওর মানে বংশগত হচ্ছে ফিলিপিনো বাট কোরিয়ান ন্যাশনালিটি। ও মূলত একজন সিঙ্গার, ওদের মূল ফ্যামিলিটাই হচ্ছে মানে কালচারাল ফ্যামিলি, ওর মামাও হচ্ছে সিঙ্গার সবাই। তো ও দেখা যেত বিভিন্ন দেশে ওদের ফ্যামিলি গ্রুপ নিয়ে ওরা জাপান, কোরিয়া, বিভিন্ন দেশে যেত। তো সেভাবেই ও 1998 কোরিয়াতে আসে। কোরিয়া আসার পরে তারপরে কোন একভাবে কোরিয়ানের সাথে বিয়ে হয় ওর। বিয়ে হওয়ার পরে সেখানে ওর একটা বাচ্চা মেয়ে আছে, মেয়েটা খুব সুন্দর। তো তারপরে আমাদের যখন প্রথম দেখা, সবকিছু শেয়ার করা হয় আমাদের মাঝে। সবকিছু শেয়ার করার পরে আমরা একজন আরেকজনকে, যেটা পরের দিন ও আমাকে রিপ্লাই করে যে হ্যাঁ তোমাকে আমার ভালো লাগছে, আমি তোমার সাথে কন্টিনিউ করতে চাই রিলেশন, যদি তুমি আগ্রহ দেখাও। তো আমি বললাম যে ঠিক আছে, কারণ ভাল লাগছে ওকে। ও হ্যাঁ, প্রথম দেখাতে ওকে দেখার মতোই মেয়ে। আসলে ফিলিপিনোরা কিন্তু সুন্দর হয়, ফিলিপিনো মেয়ে যারা আসলেই সুন্দর হয়। ও সবাইকে ওপেন করলো ফেসবুকের মাধ্যমে যে আমি আমার লাইফ, আমি আমার বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছি এবং আমরা উইল গেট ম্যারিড ইমিড সুন, ওর সাথে আমার কন্টিনিউ রিলেশন চলতেছে। এবং আমি করলাম কি, আমার জব ছেড়ে দিয়ে ওর এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে একসাথে আমরা থাকা শুরু করলাম, একসাথে একসাথে থাকার পর আমরা প্রায় 2-3 মাস পরেই বিয়ে হলো। বিয়ে হওয়ার পর আমার যে পাকিস্তানি ফ্রেন্ড ছিল, ও করলো কি, সঙ্গে সঙ্গে দোকানে গেল, দোকানে গিয়ে মিষ্টি নিয়ে আসলো, মিষ্টি নিয়ে আসে মিষ্টি মুখ করানো হলো, এবং সেখানে তখন প্রচার হয়ে গেল যে আলম কোরিয়ান বিয়ে করছে, নেক্সট টাইম আলম কোরিয়া বৈধ হবে। এবং এটা আমার একটা স্বপ্ন ছিল।
মেয়েটা তো কোরিয়ান ছিল না, ফিলিপিনো?
না না, ও ফিলিপিনো কোরিয়ান ন্যাশনালিটি।
ও আচ্ছা, মানে মানে ফিলিপিন হচ্ছে আলটিমেটলি ওনার বাই বার্থ যেটাকে বলে, বাবা মা কেউ ফিলিপিনে ছিল, রাইট?
ওর হাজবেন্ড কোরিয়ান ছিল,
ওর হাজবেন্ড কোরিয়ান ছিল, পরবর্তীতে সে কারণে সিটিজেনশিপ পায়। আচ্ছা, তারপরে এখন আপনাকে বিয়ে করেছে, সুতরাং সেই হিসেবে ওরা বলছে।
তারপর যাই হোক, আমাদের বিয়ে হলো এবং সেই রাতটা আমাদের আসলেই, আমি তখন বাসায় ফোন করলাম, বাসায় ফোন করে সবাইকে বললাম যে আমি বিয়ে করছি। তো একটা অনুভূতি আমি আজকে বলবো সবাইকে, সেটা হচ্ছে জীবনে আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, সত্য কথা, কিন্তু বিয়ের যে একটা অনুভূতি সম্পূর্ণ একটা আলাদা অনুভূতি, তখন একটা রেসপন্সিবিলিটি চলে আসে মানুষের। তো যাই হোক, তারপর গেলাম, একসাথে আমাদের থাকা শুরু হলো, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে আমি অবৈধ থাকার কারণে, আমি আমার যে 10 বছরের একটা লম্বা জব ছিল যেখানে আমি করতাম একটা মানে কসমেটিক কোম্পানিতে, সেই চাকরিটা ছাড়ার পরে আমি চাকরি পাচ্ছিলাম না, কারণ কোরিয়াতে মূলত অবৈধ লোকের চাকরি নাই, বলতে গেলেই নাই। আর তখন আমার বাবা, আমার মা প্রতিদিন আমাকে বলতেছে তুমি কবে আসবা, কবে আসবা, তোমাকে আমি কি মরে গেলে তুমি আসবা, তাড়াতাড়ি আসো, এত বছর হয়ে গেল, কবে তুমি আসবা। তো এই যে বাংলাদেশে যাওয়ার যে একটা বাংলাদেশে যাওয়ার একটা যে মানে চিন্তা আমাকে সবসময় প্রেশার ক্রিয়েট করতেছিল যে আমাকে তাড়াতাড়ি বাসা যেতে হবে। তো এই সবকিছু বিবেচনা করেই মূলত আমার বিয়ে করাটা, খুব ইমিডিয়েটলি বিয়ে করাটা। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ফিলিপিনো যে কালচার অ্যাকচুয়ালি বলতে গেলে ভালো লাগে আবার ভালো লাগে না। ওদের কাছে ওদের কালচার ঠিক আছে, আমার কাছে আমার কালচার ঠিক আছে। ওদের যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে ওরা একটু আনন্দপ্রিয় হয়, গান বাজনাটা পছন্দ করে, বন্ধু বান্ধব নিয়ে হৈহুল্লোড় করে, তারপর এভাবে আড্ডাবাজি, এটা ওদের কালচার। আমার কালচারে হচ্ছে আমি বিয়ে করেছি, আমাদের এখন দেখতে হবে আমরা কিভাবে আমাদের হ্যাপিলি আমরা থাকবো, এবং আমরা একটা এইজে চলে আসছি, আমরা টাকা পয়সা কিভাবে এখন আমাদের টাকা জমিয়ে আমরা সুন্দর একটা বিজনেস করবো, আমার মূলত টার্গেট ছিল ওইটা। কিন্তু ওর যেটা সেটা ওর হাত ছিল অনেক বড়, অনেক টাকা খরচ করতো, মানে আজকে টাকা আছে কালকে কি হবে সেটা ভাবতো না কখনোই, এই জিনিসগুলো আমার সাথে ম্যাচ করতো না ওর সাথে। তো এই জন্য মোটামুটি টুকটাক টুকটাক লেগেই থাকতো, তারপরেও আমাদের মধ্যে ভালোবাসার কমতি ছিল না, ভালোবাসার কমতি ছিল না। আর দ্বিতীয়ত, আমি আমার আগের যা যা ছিল, আমার আগের গার্লফ্রেন্ড যাবতীয় আমার আইডি, আমার আমার ফোন নাম্বার, আমি সবকিছু চেঞ্জ করে ফেলছি, আমার নতুন, আমার যাই হচ্ছে নতুন নতুন জীবন আমার। তো তারপরে ওইভাবে আমাদের দেশে আসার প্ল্যানটা করা হলো, দেশে আসার প্ল্যান 2016 সালের ফেব্রুয়ারি মাসে দেশে আসার চিন্তা ভাবনা করলাম আমরা। তো যাই হোক, ওইভাবে করার পরে আমরা 2016 ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কোরিয়া থেকে আপনার চায়না এয়ারলাইন্সে চায়নায় আসলাম। চায়নায় একরাত্র ছিলাম, সাংহাইতে ছিলাম। যেটা দেখলাম যে চায়নার ওয়েদার এতটা নোংরা একটা ওয়েদার, পুরো আকাশটা কালো সাংহাইতে, এত বায়ু দূষণ। তো যাই হোক, সেখানে একরাত্র রইলাম। আর একটা জিনিস, এয়ারপোর্টের ভিতরে আপনি চায়নাতে ওয়াইফাই ওপেন বাট গুগল নট অ্যালাউ, মানে বাংলাদেশে যোগাযোগ করার কোনো ওয়ে ছিল না। তো তারপর কোনোভাবে, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চায়না এয়ারপোর্টে, যে সাংহাই এয়ারপোর্ট, মানে এত বড় একটা দেশের এত বড় একটা এয়ারপোর্ট, অথচ ইংলিশ কেউ বুঝে না, সবচেয়ে বড় সমস্যা ইংলিশকে এতটা হতো।
বরং ওখানে আমি শুনেছি যে বাংলা কথা বললে নাকি ওরা তো মোটামুটি বোঝে, কিন্তু ইংরেজির একেবারেই বোঝে না, পছন্দ করে না, কথাই বলতে চায় না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মানে ই করে আর কি, আর চোখে থাকে ইংলিশ বললে। তো যাই হোক, তারপরে কোনোভাবে হয়তো বা কয়েন দিয়ে তারপর বাংলাদেশে ফোন করে আমার এক ফ্রেন্ডকে আমি বলি যে এরকম এরকম বাসায় একটু বলে দাও, আমি কালকে আমার ওয়াইফকে নিয়ে এই সময় আসতেছি এয়ারপোর্টে আসবো। তো ঠিক এক রাতে আমার ট্রানজিট ছিল সাংহাইতে, এক রাতে থাকার পরে পরদিন আমি ঠিক বাংলাদেশে যখন ল্যান্ড করি, আরেকটা কথা সেটা হচ্ছে কি, আমার পাসপোর্টটা আসলে মানে ভ্যালিড ছিল না, পাসপোর্টের ভ্যালিড না থাকার কারণে আমি কোরিয়া থেকে আসার সময় ট্রাভেল পাস নিয়ে আসি। তো ট্রাভেল পাসটা নিয়ে আসার কারণে তখন বাংলাদেশে আসি, বাংলাদেশে নামি, নামার পরে আসলেই একটা অন্যরকম অনুভূতি, ওয়াইফকে নিয়ে বাংলাদেশে আসলাম, এত বছর পর আসলাম, এটা সত্যি এটা মানে বলে বোঝানোর মতো অনুভূতি না, এগুলো বলে বোঝানো যায় না। তো যেটা
আপনার ফ্যামিলি কি রেডি ছিল ওনাদেরকে, আপনার ওয়াইফ কি রিসিভ করার জন্য?
অলরেডি বাইরে আমার দুই বোন গাড়ি নিয়ে অপেক্ষা করতেছিল আমার জন্য, আমি কতক্ষণে বের হবো, কারণ টাইম তো দেওয়াই আছে যতটা নামবো।
মানে রেডি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আসলে ওনারা মেন্টালি প্রিপেয়ার ছিল কিনা, কোরিয়ান একটা মেয়ে।
হ্যাঁ হ্যাঁ, মেন্টালি প্রিপেয়ার ছিল আমার জন্য, বাসায় আলাদা ভাবে রুম, ইন্টেরিয়র, যাবতীয় সবকিছু করা হয়েছিল আলাদা ভাবে।
ওকে, আমরা একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, এই পার্টই হচ্ছে আমাদের শেষ পার্ট, যেটা বলার জন্য উনি আসলে আপনাদের কাছে এসেছিলেন, কি বিষয় সেটা আমরা জানব। ওনার লাইফ আপনারা জেনেছেন, একটা বিদেশ বিভূয়ী জীবন, পাসপোর্ট চেঞ্জ করতে গিয়ে একটা ভুল ডিসিশন আমি বলবো যে বাংলাদেশের পাসপোর্টটাকে তার কাছে লেস পাওয়ারফুল মনে হয়েছে, এবং সেটা চেঞ্জ করতে গিয়ে নিজের জীবনটাই অনেকখানি পাওয়ারলেস লাইফ এবং একটা মেয়েকে বিয়ে করেছে, অবশ্যই তাকে ভালোবাসে, সে কারণেই বিয়ে করেছে, কিন্তু সেখানেও তার একটা ব্যাপার ছিল যে আমি রাইট নাও 40 এবং আমি যদি এভাবে বিয়ে সাথীর মধ্যে না যাই তাহলে আমার তো সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আই নিড আ পাসপোর্ট, আই নিড আ সিটিজেনশিপ, এবং সেটা তিনি কতটুকু আসলে পেরেছেন বা তার বর্তমান অবস্থাটাই বা কি কিভাবে তার সংসার চলছে সবকিছু নিয়ে ছোট্ট করে ফেরা হচ্ছে একটু পরে, এবং ওটুকুই হচ্ছে আজকের এই সিক্রেটস এর লেসন। সঙ্গে থাকুন আমার, ফিরছি একটু পর।
Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি কথা না বাড়ি আলম ভাইয়ের কাছে যাচ্ছি আবারও। জি বলুন। তারপর
বাংলাদেশে
কত সালে বাংলাদেশে?
আমি 2016 ফেব্রুয়ারির 2 তারিখে আসি,
মানে 2 বছর আগের কথা।
তো বাংলাদেশে আসার পরে আমার যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে গিয়ে এয়ারপোর্টে আমাকে হ্যারাসমেন্ট করা হয়, প্রচন্ড ভাবে হ্যারাসমেন্ট করা হয় বাংলাদেশ এয়ারপোর্টে। আমি বাংলাদেশি, আমি কোরিয়ার থেকে আসছি, ওই দেশ থেকে যখন আমি আসতে পেরেছি আমার ট্রাভেল পাস আছে, আমার কাছে পুরনো পাসপোর্ট আছে, আমার ডকুমেন্টস আছে, আমার সাথে গেস্ট আছে, অথচ তারা আমাকে জিজ্ঞেস করতেছে বিয়ে কিভাবে করলেন, ওয়াইফকে কিভাবে ফাঁসাইছেন। তাদের যে ল্যাঙ্গুয়েজ, কথা বলার টোটালি একটা নোংরামি, যেটা আসলে এক্সপেক্ট করা যায় না। কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসার যারা, তাদের যে একটা লেভেল, তাদের যে একটা অবস্থান, এটা সম্পূর্ণভাবে চিন্তা করতে হবে অন্যরকম ভাবে। আমার ওয়াইফও খুব মানে বিরক্ত বোধ করছিল। দুই ঘন্টা যাই হোক, দুই ঘন্টা করার পরে অটোমেটিকলি হলো কি, আমার ব্যাগ, আমার লাগেজগুলো সময় যখন মানে পাস হয়ে যায় তখন অটোমেটিকলি বাথরুমের সাইড একটা আছে ওইখানে চলে যায়। তাই আমি আমার ওয়াইফকে বললাম তুমি আগে বের হয়ে যাও, ব্যাগগুলো নিয়ে আসো। তো গিয়ে দৌড় দিয়ে চলে আসছে, আমি বললাম কেন, কি হয়েছে? বাথরুমে বন্ধে ঢোকা যায় না। তারপর আমি দুই ঘন্টা পরে বের হয়ে আমি যখন আনতে যাই তখন যেয়ে দেখি এক মহিলা পায়ের উপর পা তুলে পান খাচ্ছে। মানে তার যে একটা যে দায়িত্ব জ্ঞান যে সেটা নাই। সে আমাকে বলছে কেন আসছে, আমি বললাম ব্যাগ আমার। তো ব্যাগ দেখলাম একদম বাথরুমে সাইডে ফেলে রাখছে। তারপর যাই হোক নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বাংলাদেশে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে সেই অনেক বছর পর ভাই বোন মা বাবা, আমার জীবনে সবচেয়ে মানে যখন আমি বাসায় আসি আমার মার যে মানে মাকে যখন দেখি, আমি বাবাকে যখন দেখি, আমার বাবা নিচে বসেছিল, সে বৃদ্ধ, আমার জন্য।
কত বছর পরে ফিরলেন দেশে?
12 বছর পর।
ও মাই গড।
তো আমার বাবা মানে অনেক খোঁজ না খেয়ে বসেছিল, এত বছর পর বাবাকে যে জড়িয়ে ধরা সেটা এক অদ্ভুত অনুভূতি, আসলে অদ্ভুত অনুভূতি। এবং আমার মা, যাদেরকে আমি মানে যেভাবে রেখে গিয়েছিলাম আসে দেখি সম্পূর্ণ উল্টা, তাদের বয়সটা এমন হয়ে গেছে যে মানে যাই হোক। তারপরও আমি মানে ভাল লাগলো অনেক আসার পর, আমার ওয়াইফকে নিয়ে বাংলাদেশে আসলাম। এবং তারপর 2016 ফেব্রুয়ারি 2 তারিখে আমি আসি, 13 তারিখে আমাদের বিয়ের ডেট সেটেল করা হয়, বিয়ের ডেট সেটেল 13 তারিখে। আমার ইচ্ছে ছিল যে 14 তারিখ ভ্যালেন্টাইন্স, 13 তারিখ আমি করব, জাস্ট ভ্যালেন্টাইন্সটা আমি ওইভাবেই করব। কিন্তু ফিলিপিনে 13 তারিখটাকে ওরা অশুভ বলে জানে, এটা ওদের দেশের, আমি জানতাম না। যেটা পরে আমার ওয়াইফ আমাকে বলছে যে তুমি 13 তারিখ কেন করলা, তুমি 14 তারিখ করতা। তো যাই হোক করা হয়েছে। তো বিয়ে করার পরে দেন এক মাস পরে যখন আমি সরি বিয়ে করার এক সপ্তাহ পর আমি এবং আমার ওয়াইফকে সাথে নিয়ে কোরিয়ান এম্বাসিতে যাই, পেপার সব সাবমিট করব, আমরা বিয়ে করছি, এখন আমাকে ভিসা দেয়া হোক, আমি আবার কোরিয়াতে ব্যাক করব। তো যখন আমি কোরিয়ান এম্বাসিতে যাই, তো সেই কোরিয়ান দূতাবাসের যিনি কোরিয়ান একজন অফিসার, সে আমাকে পাশের রুমে বসালো। পাশের রুমে বসায় আমাদেরকে মানে আমার পাসপোর্টটা নিল। পাসপোর্ট নেওয়ার পরে সে আসলো। আসার পর আমাকে বলল যে আসলে কিভাবে বলবো আপনাকে, আপনি 2 বছরের জন্য ব্ল্যাকলিস্ট, আপনি 2 বছরের জন্য কোরিয়া যেতে পারবেন না। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বিগেস্ট শক ইন মাই হোল লাইফ। আমি মানে আমার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছিল তখন, মানে শরীরের বোধ শক্তি চেয়ার থেকে উঠতে পারছিলাম।
এটা কি আপনাকে এই যে আপনি যখন দেশে ফিরলেন সে সময় আপনার যে আলটিমেটলি আপনি যখন ল্যান্ড করার পরে আপনার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করা হয়েছিল ওই সময়ের পেনাল্টি?
না, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যদি কোনো ইলিগাল, যদি কোনো অবৈধ প্রবাসী কোনো বৈদেশিক কোরিয়ানের সাথে বিয়ে করে, সেটা লোকাল ইমিগ্রেশনে গিয়ে কমপ্লেন করতে হয় যে আমরা বিয়ে করেছি, আমাদের বিয়ের পেপার, আমি দেশে যাব আবার চলে আসব। সেটা না করার কারণে হচ্ছে কি, এয়ারপোর্টে যখন আমার ফিঙ্গারপ্রিন্ট রাখে, চোখের লেন্সের পাওয়ারটা রাখে, তখন এটা না বলার কারণে আমাকে 2 বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দিয়েছে এয়ারপোর্টের ভেতরেই, কোরিয়ান এয়ারপোর্টে।
আপনাকে জানতে দেয়নি?
না না না, জানতে দেয়নি, যেহেতু আমি স্বইচ্ছায় যাচ্ছি আর ধরা খেলে 5 বছরের জন্য। ধরা খেলে 5 বছরের জন্য আর স্বইচ্ছায় গেলে 2 বছরের জন্য। আর তখন আমি বলতাম আমার ওয়াইফ সঙ্গে আছে, আমি যাব চলে আসবো, আমার বিয়ের পেপার, তখন করতে কি ওকে
আচ্ছা
তুমি চাও
ওকে।
আর এটা না বলার কারণে আমাকে 2 বছরের জন্য ব্ল্যাকলিস্ট করা হয়েছে। তো সেটা আমাকে তখন কোরিয়ান দূতাবাসের যে অফিসার বলল, আসলেই তখন আমি মানে আমি তাকে বললাম যে কি করা যায়, মানে আমার মুখ দিয়ে তখন কোনো কথা বেরোচ্ছিল না। তো সে বলল কিছু করার নাই, একটা আমি বললাম যে আপনি আমাকে জাস্ট অ্যাজ এ ম্যান হিসেবে একটা উপদেশ দেন, আমি কি করতে পারি। তো উনি বলল যে এটা তো আসলে আমার কিছু করার নাই, এক পারো তোমার ওয়াইফকে আবার পাঠাও, সেটা সে যদি ওখান থেকে কারেক্ট করতে পারে, সেখান থেকে যদি এটা রিমুভ করতে পারে, তাহলে আমরা ভিসা দিতে সমস্যা নেই, আমাদের ভিসা দিব আমরা তোমাকে। তো যাই হোক, তখন বাড়িধারার যে দূতাবাস এলাকা, মানে আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, 2টা বছর আমি বাংলাদেশে থাকবো এটা ইম্পসিবল আমার জন্য, 2 বছর কখনো না, প্রশ্নই ওঠে না আমার থাকার, মানে ওই ধরনের মন মানসিকতা আমি নিয়ে আসিনি, 2 বছর কিভাবে থাকবো এটা হয় না। তারপরে আমার ওয়াইফকে আমি পাঠিয়ে দিব এটাও সম্ভব না, আমার ওয়াইফ অনেক কান্নাকাটি করছে তখন। যাই হোক, তারপরে বাসায় আসলাম, বাসায় আসার পরে আমার ওয়াইফকে আবার পরের সপ্তাহে আমি কোরিয়াতে পাঠালাম যে তুমি কোরিয়া যাও, কোরিয়া যাও, কাগজটা ঠিক করো। তো আবার সে কোরিয়া আসলো, কোরিয়া আসার পর লোকাল ইমিগ্রেশনে গেল, লোকাল ইমিগ্রেশনে বললো যেটা আমাদের কোনো আমরা পারবো না, আপনি হেড ইমিগ্রেশন যেটা কোরিয়াতে সিউলে সেখানে যান। তো আমার ওয়াইফ তখন সিউলে যে ইমিগ্রেশনের যে মেইন অফিস সেখানে যাওয়ার পরে ওখানে একজন লেডি স্টাফ ছিল, ইমিগ্রেশন স্টাফ, ওনাকে রিকোয়েস্ট করলো এবং ওনার কাছে কান্নাকাটিও করছে যে আমার হাজব্যান্ড এই একটা ভুলের কারণে এই অবস্থা, একটু দেখেন কিছু করার আছে কিনা। তো ওরা বললো যে কিচ্ছু করার নাই, তবে হ্যাঁ তোমাকে আশ্বস্ত করতেছি 2 বছর হবে, অটোমেটিকলি এটা কম্পিউটার থেকে রিমুভ হয়ে যাবে, তখন তুমি পেপার আবার পাঠাবা ও আসতে পারবে, এটা তুমি মানে তোমাকে এটা কনফার্ম করতেছি আমরা। তো কোরিয়া হচ্ছে এমন একটা দেশ, আইন যেখানে আইন আইনি, এমন কি স্যামসং এর যে মালিক, যে নাকি বাংলাদেশের বাংলাদেশের সবগুলো শিল্পপতিকে যদি এক করা হয় তারপর তার সম পরিমাণ টাকা হবে না, সেই স্যামসং এর মালিককেও একটা ভুলের কারণে, সামান্য একটা ভুলের কারণে তাকে 5 দিন না কয়দিন জেল খাটতে হয়েছিল, সাধারণ কয়দির বেশি। কোরিয়া হচ্ছে সেই দেশ, আইন সবার জন্য সমান। তো যাই হোক, আমার ওয়াইফ আবার বাংলাদেশে চলে আসলো, আসার পরে বলল যে না সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে বাংলাদেশেই থাকবো, ও বাংলাদেশে প্রায় আমার সাথে 3 মাস ছিল, আমরা আলাদাভাবে বাসা নেই, আমার বর্তমানে যেখানে আছে ওই এলাকাতেই 2 রুমের একটা বাসা নেওয়ার পরে থাকতে শুরু করলাম। এবং আমার ইচ্ছে ছিল একটা সন্তান, এবং কিছু কিছু ল আছে কোরিয়াতে, যদি সন্তান হয়, ওয়াইফ যদি খুব সিরিয়াস মানে অসুস্থ হয়, মানে এটা উইদাউট মানে সবচেয়ে মানে ভিসা মানে এটা মানে অন্যভাবে দেওয়া হয়। তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল সব চেক টেক দিল, যে এগুলো চেক করেন দেখেন। ডাক্তার বললো আপনারা বিয়ে করছেন কতদিন হলো, আমি বললাম যে বিয়ে করছি রিসেন্টলি বিয়ে করছি, আপনারা কেন আসছেন আমাদের কাছে, এগুলো যারা তারাই আসে, যাদের 10 বছর 15 বছর বাচ্চা না তারা আসে, আপনারা কেন ওয়েট করতেন, ওয়েট করেন 1 বছর 2 বছর ওয়েট করেন ঠিক হয়ে যাবে। তো তাই যাই হোক, বাংলাদেশে ওকে নিয়ে আসার পর আমার যে সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে আমি বাংলাদেশে খাপ খাওয়াতে পারতেছিলাম না ওকে নিয়ে। বাংলাদেশের মানুষের যে এখনো যে মানুষের যেই মানে এখনো মানুষ তো বলে যে আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশ, আসলে কেউ খারাপ ভাবে নেবেন না আমার কথাগুলো, না সেই পর্যায়ে এখনো আমাদের দেশ যায়নি,
মেন্টালিটি চেঞ্জ অনেক
এখনো চেঞ্জ হয়নি। এখনো রাস্তা দিয়ে হাঁটতে গেলে দেখা যায় থুতু ফেলতেছে, পিছনে যে একজন আমাকে ক্রস করতেছে সেটা সে দেখে না, তার থুতুটা আমার গায়ে লাগলো, তারপর ধাক্কা দিলে যে সরি যে বলতে হয়, সরি বলাটা বাঙালি এখনো শিখে নাই, সরি বলাটা এখনো শিখে নাই বাঙালি। এবং দেখা যায় প্যারাডো গাড়ির ভিতরে বসে আছে, প্যারাডো গাড়ি যে নাকি আমার মনে হয় প্রতি মাসে মাসে বিদেশ সফর করে, যারা গাড়িতে বসে এক সাইডে বাচ্চা কিছু খাচ্ছে, গাড়ির গ্লাসটা খুলে একটা ময়লা ফেললো, ওইদিকে তার মা গাড়ি খুলে ময়লাটা ফেললো, এগুলো যে সচেতনতা না আমাদের বাঙালির ভিতরে এখনো আসেনি। রাস্তা দিয়ে চলার সময় যে একজন আরেকজনের দিকে তাকাবো, কেন তাকাবো তাকে আমি চিনি না, তার চেহারা দিকে তাকাবো কেন, যেটা কোরিয়ানটা করে না। যদিও কোরিয়ানটা কারোর দিকে তাকায় আর চোখে একবার তাকায় চোখ সরিয়ে ফেলে, কিন্তু বাংলাদেশে মনে হচ্ছে যে আমি অদ্ভুত কোন জন্তু জানোয়ার, আমার ওয়াইফ কোন বিদেশি।
মা বোনদেরকে রাস্তায় নিয়ে বের হলে আমি নিজের এক্সপিরিয়েন্স বলছি, কখনো কখনো আমার চোখটা নিয়ে নামিয়ে ফেলতে হয়। সর্বশ্রেণীর মানুষ, আমি অনেকবার বলেছি রেডিওতে, সর্বশ্রেণীর মানুষ যারা শুনছেন তারা অনেকেই, তাদের মধ্যে 99%। এটা আমি কেন বলছি এই জিনিসটা, যে হয়তো আপনি ইন্টেনশনালি করেন না, বাট এটা একটা মানুষকে কত বিব্রতকর অবস্থায় ফেলে। একটা মেয়ের দিকে ফার্স্ট হচ্ছে তার ফেসের দিকে তাকাবে, চোখের দিকে, অনেকে ফেসের দিকেও তাকান, এবং এমন এমন জায়গার দিকে সে দৃষ্টি দেয়, মানে এটা তো বোঝা যায় বিষয়টা পাশে থেকে। এবং অনেক সময় মেয়েরা এখানে কি করে, সে থেকে বলে তুমি ভাবে তাকো কেন, এটা বলতে গেলে তো রাস্তাঘাটে তো মানে অহরহ মহামারী লেগে যাবে, কারণ প্রত্যেকটা মানুষই, ম্যাক্সিমাম মানুষ এই কাজটা করে। এবং আমি যেটা বললাম আমি আজকে আপনাকে, যে আপনি যদি প্রমাণ চান, আপনি কালকে সকালে গিয়ে আপনি যদি ভাবে অবজার্ভ করেননি, আপনি দেখবেন যে মানুষরা কিভাবে মেয়েদের দিকে তাকায়, খুবই লজ্জা, মানে লজ্জা লাগে। কি মানে ইয়াং, কি ছেলে, কি বুড়ো, কি মানে একজন দেখে অনেক পরিষ্কার মানুষ, দেখে শুনে মনে হয় যে না অনেক ভালো, অনেক দাড়িওয়ালা মানুষ, বাচক তো নামাজ পড়েন, তারাও এই কাজটা করেন। এবং আমার খুব কষ্ট হয় যে আচ্ছা আপনি যদি একটা ওই ওই জায়গাটা চিন্তা করেন, তো আপনি যদি একটা মেয়ে হতেন, আপনার আপনার বা আপনি যদি একটা নারী হতেন। আমি অনেকবার এই বিষয়টা ফেস করেছি, এবং নাথিং টু সে, আমি আমার পার্সোনাল ব্লগে অনেক লিখেছি এই বিষয়টা নিয়ে, বাট এই অবস্থার পরিবর্তন হয় না, এবং এটার পরিবর্তন হওয়াটা খুব জরুরি, খুবই জরুরি। বিদেশে এই জিনিসটা একেবারেই নাই, মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু কেউ কারোর দিকে তাকায় না, আপনি যেটা বলছিলেন। এবং আমি জানি না, মানে আপনি যেখানে ছিলেন কোরিয়া বা ওদের ওখানে এই প্র্যাকটিসটাই আছে না, ঠিক আছে, মানুষ তাকাতেই পারে, তাকানোর মধ্যে তো একটা ভদ্রতা ভাব থাকতে হবে, চোখ দিয়ে মনে হচ্ছে যে রেপ করে ফেলছে এরকম একটা দৃষ্টিভঙ্গি থাকে, ভেরি ব্যাড। যারা এই কাজটা করেন তাদেরকে আমার ধিক্কার জানানো ছাড়া আর কিছু করার নেই। প্লিজ ডু নট ডু দিস, কারণ এটার হিসাব কিন্তু সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে নেবেন। হ্যাঁ বলেন।
হ্যাঁ, তো যাই হোক, তো বাংলাদেশ আসার
আপনাদের একসময় মনে হলো যে না আপনারা থাকতে পারছেন
না? না না, আমি নিজেই আমার নিজের কাছে বিমানন মনে হচ্ছিল, হাঁটতে গেলে বাড়ি খেতে হয় রাস্তায়, পায়ে পায়ে বাড়ি খেতে হয়। তো সবচেয়ে সমস্যা যে আমি আগে, আমার পেছনে একজন, সে আমার স্যান্ডেলে পা দিল, কিন্তু সে আমাকে সরি বললো না, মানে আমার কাছে অদ্ভুত লাগে। সরিটা বললে সমস্যাটা কি, আপনি যদি বলেন যে ভাই আমি সরি, এনাফ।
সরি ভাই কোটি টাকার প্রবলেম সলভ করে ফেলে, সরি কোটি টাকার প্রবলেম, আপনি ভুল করতেই পারেন সঙ্গে সঙ্গে সরি, বাট একটু একটু হলেও ইম্প্রুভ হচ্ছে, টুকটাক পাওয়া যায় আর কি। ওকে, তারপর কি?
তারপর যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি মানে বাংলাদেশে আসার আগে যারাই বাংলাদেশে থেকে করিয়ে যেত বলতো যে দেশ অনেক ডেভেলপ হয়েছে, বাংলাদেশের মেয়েরা এখন প্যান্ট শার্ট পরে বা কোনো সমস্যা না, আসার পর দেখলাম পুরোটাই মিথ্যে কথা। না, কখনো না, ওই পর্যায়ে কখনোই যাবে না, আমাদের দেশ হয় না, এটা হবে না। তো আমার ওয়াইফকে আমি তখন বললাম যে তুমি সালোয়ার কামিজ পড়তে হবে তোমাকে, কারণ আমি তো জানি কার চোখ কোথায় যায়, কে কিভাবে তাকায়, আমি সব বুঝি এগুলো। তো তখন আমি করলাম কি, সালোয়ার কামিজ কিনে দেওয়া হলো, সালোয়ার কামিজ পড়লো। এবং একটা কথা বলি, একদিন বাসা থেকে আমরা বের হয়েছি যাব কোথাও, তো ভুলে আমার ওয়াইফ করছে কি ওড়নাটা নিয়ে আসতে, মনে নাই। আমি কেউ তুমি এখন যাও ওড়না নিয়ে আসতে, কারণ আমি তো জানি ওড়না ছাড়া তুমি চলবা, মানুষের চোখ কোথায় যাবে এগুলো তো আমি বুঝি, এটা আমার চোখ কাছে খারাপ লাগবে, এবং আমি চাই না কোনো একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হোক। তো তারপর যাই হোক, সে আবার গেছে, এগুলো ওর ভাল লাগতো না। ওর কথা হচ্ছে সমস্যা কি, হ্যাঁ তাকাক না, সমস্যা কি, আমি কেয়ার না করলেই হয়, কিন্তু আমার কথা, আমাদের কালচারে তো আমি সহ্য করতে পারবো না, এটা আমার মন মানসিকতার দিক থেকে আমি পারবো না। তো যাই হোক, ওভাবে তো তারপর বেলি রোডে গেলাম। বেলি রোড তো আমাদের দেশের কোন এক কালে জনপ্রিয় একটা ফাস্টফুডের এরিয়া হিসাবে গণ্য করা হয়, এখনো গণ্য করা হয়। তো সেখানে যাওয়ার পর যেটা দেখলাম, রাস্তার পারে লাইন ধরে মেয়েরা বসে বসে ফুচকা খাচ্ছে, এই খাচ্ছে। আমার ওয়াইফ বলল অদ্ভুত ব্যাপার, হ্যাঁ গাড়ি চলতেছে, ধুলাবালি যেভাবে উঠতেছে, ওপেন ফুড বিক্রি হইতেছে, এটা তো আসলে কিভাবে সম্ভব, এটা সম্ভবই না। হ্যাঁ, খাবারের এত নিম্নমানের কোয়ালিটি তোমাদের দেশে, আমরা কি করবো বলো। অথচ কোরিয়াতে একটা খাবার যদি আপনাকে কেউ দিতে হয়, হাতে অবশ্যই প্লাস্টিকের হ্যান্ড গ্লাস এগুলো ইউজ করতে হবে, এবং যদি কোনো খাবার খাওয়ার পরে যদি আপনার কোনো পেটে কোনো সমস্যা হয়, তার সম্পূর্ণ ব্যয়ভার সেই সেই খাবারের
দিতে
হবে। তা আমার ওয়াইফকে নিয়ে আমি বাংলাদেশে একটা মোটামুটি ভালো মানের রেস্টুরেন্ট কি আবাসিক প্লাস রেস্টুরেন্ট, নামটা কি বলবো আমি,
না দরকার নেই।
হ্যাঁ, তো সেখানে শান্তিনগর এলাকার ভেতরে, সেটা খুব মোটামুটি নাম করা। তো সেখানে আমি যাই, তো সেখানে চিকেন ফ্রাইড রাইস খেলাম, স্যুপ খেলাম। খাওয়ার পরে ঠিক তিন চার ঘন্টা পরে আমার ওয়াইফের প্যাটি ডিস্টার্ব দিল, এবং পাঁচ দিন সে ভুগছে। পাঁচ দিন সে ভুগছে পেটের ডিস্টার্বে খাবারের কারণে। যদি এটা হয়তো কোরিয়াতে হতো, যদি ট্রিটমেন্ট করার পরে ধরা খেত যে আমার ফুড পয়জনিং হয়েছে, সেখানকার লাইসেন্স ক্যান্সেল। কিন্তু আমি যে তাকে গিয়ে বলবো সে আমার সাথে যে ব্যবহার করবে সে আমার কথায় পাত্তে দিবে না,
প্রশ্নই ওঠে না। বাংলাদেশে এখন আমরা অতটুকু যেতে পারিনি।
হ্যাঁ, মানুষের ভেতরে
একটা যেটা আমি বুঝতে পারছি, ঠিক আছে, কম্পেয়ারে গেলে হয়তো অনেকেরই খারাপ লাগবে, কারণ এটা আমাদের নিজের দেশ, আমরা অতটুকু আগাতে পারিনি কিছু কিছু জায়গাতে। বাট এটা ঠিক যে হ্যাঁ, বাইরের দেশে সেটেল হওয়া একটা মানুষ, আপনার ওয়াইফ, সে এসে কোনো না কোনো ভাবে এখানে মানিয়ে নিতে পারছিল না, এবং এক্ষেত্রে আপনিও সেটা বুঝতে পারছিলেন যে আপনি যেহেতু 12 বছর দেশের বাইরে থেকে এসেছেন, আপনিও বুঝতে পারছিলেন যে প্রবলেমগুলো কোথায় হচ্ছে। সো কি হলো, রেজাল্টটা কি দাঁড়ালো?
তো রেজাল্ট যাই হোক, পরে 3 মাস থাকার পরে আমার ওয়াইফকে বাংলাদেশ থেকে পেমেন্ট করতে হতো কোরিয়াতে অনলাইনের মাধ্যমে। আমার ওয়াইফ অনলাইনের মানে অ্যাকাউন্ট ছিল, ওর যাবতীয় ট্যাক্স, ইন্স্যুরেন্স, তারপর আমাদের রুম যে ভাড়া সেগুলো সব পেমেন্ট করতে হতো। তো এইভাবে এখানে থেকে পেমেন্ট করাটা
ইনকাম নেই,
ইনকাম নাই, তুমি এক কাজ করো, তুমি কোরিয়াতেই চলে যাও, তারপরে তুমি প্রয়োজন আবার 3-4 মাস পরে আবার আসো, বেড়াও, কোনো সমস্যা, আমারও তো কিছু করতে হবে। আমি তুমি থাকা অবস্থায় কিছু করতে পারতেছি না, আমি তোমাকে বাসায় রেখে আমি কোনো ব্যবসা বা কাজকর্ম করবো সেটা সম্ভব না আমার পক্ষে। তো যাই হোক, চলে গেল। যাই হোক, প্রতিদিন আমাদের মধ্যে সুন্দরভাবে আমরা প্রতিদিন আমরা ফেসবুকে মেসেঞ্জারে 1 ঘন্টা করে ভিডিও কলে কথা বলতাম, আমাদের মধ্যে সুন্দর সবকিছু চলছিল। তারপরে হঠাৎ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে গত বছর আমরা ডিসিশন নিলাম যে আমরা মিট করবো একসাথে। মিট করবো কোথায়? আমি বললাম যে বাংলাদেশে আসো। তো ও বললো যে না, বাংলাদেশে তো আমি একবার গেছি, দুইবার গেছি বাংলাদেশে, তুমি এক কাজ করো, তুমি ফিলিপিনে আসো, ফিলিপিনটা আমরা দেখবো, এবং তুমি তখন ফ্যামিলি মেম্বারদের সাথে তোমাকে আমি যেটা মানে সালাম দেওয়া যেটা ওই ধরনের একটা মানে দেখা করানোর জন্য। তো ফিলিপিনে যাই, ফিলিপিনে যাওয়ার পরে যেটা হয় তখনই আমার জীবনের মানে মানুষের বলে না যে লাইফ ইজ মোর দেন ড্রামা, একটা ভুলের কারণে সেই ভুলটা ছিল আমার ওয়াইফ আমাকে নিয়ে জাস্ট ও একটু মানে আনন্দ প্রিয় তো ওর ইচ্ছে ছিল যে ও আমাকে নিয়ে ক্যাসিনোতে যাবে, যেটা আমি কখনোই পছন্দ করি না, কারণ গেমলিং নেভার হ্যাভ এনি কাইন্ড অফ বেনিফিট, এটা আমি ঘৃণা করি, এটা আমার ধর্ম হিসেবেও যেমন ঘৃণা করি এবং এটার আসলে কোনো ই নাই এটার ভিতরে। তো সেখানে যাওয়ার পর আমার ইচ্ছে ছিল আমি যে কদিন থাকবো শপিং করবো, খাওয়া দাওয়া করবো, নাইট ক্লাব যাবো, ডিস্কো যাবো, সেটা আলাদা ব্যাপার, বাট গেমলিং ক্যাসিনো আই হেট দ্যাট। তো সেখানে যাওয়ার পরে হলো কি, এভাবে করতে করতে মোটামুটি প্রায় তো লাস্ট ডে যেদিনকে আমি বাংলাদেশে আসব, তো তখন আমি তাকে ই করলাম লাস্ট ডে যখন সে হারলো, কারণ যে কদিনই খেলা হয়েছে মোটামুটি হারছি, একদিন জিতছি 5 দিন হারছি, তো এতে লসই হয়। তো তখন তাকে আমি গায়ে হিট করি, হিট বলতে ধাক্কা দিই, জাস্ট ধাক্কা, বাট আমি আমার ওয়াইফকে কখনো গালিগালাজ করিনি, এটাকে আমি সবসময় নোংরামিভাবে দেখি, গালিগালাজ কখনো আমি করি না, জাস্ট হিট, গায়ে আঘাত করি, গায়ে আঘাত মানে গায়ে হিট ধাক্কা দিই, ধাক্কা দেওয়ার পরে সে আমাকে বুঝতে দেয়নি, বুঝতে না দিয়ে সে করলো কি, জাস্ট আমাকে পরের দিন আমরা আমি বাংলাদেশে চলে আসলাম, কোরিয়াতে চলে গেল, কোরিয়াতে চলে যাওয়ার পরে দেন সে আমার ফেসবুক আইডি, আদার্স আইডি, সবকিছু ব্লক, সবকিছু ব্লক করে দিল, এবং সে বললো যে তোমার সাথে আমার হবে না, তোমার সাথে আমার ইউ আর নট মাই স্টাইল, তোমার সাথে আমার সম্পর্ক হবে না, তো আমরা ব্রেকআপ চাই, এবং যেটা আমার জন্য মানে মেনে নেওয়া কখনোই সম্ভব ছিল না
এটা, এবং ব্যাপারটা দাঁড়ালো যেটা যে উনি চাচ্ছে ব্রেকআপ, এবং এটা যদি হয়ে যায় তাহলে হয়তো আপনার কোরিয়া তার ফেরাই সে অর্থে ডিফিকাল্ট হয়ে যাবে,
ডিফিকাল্ট হয়ে যাবে, এবং বাট সে আমাকে প্রমিস করছে তোমাকে আমি কোরিয়া নিয়ে আসবো।
ওকে,
হ্যাঁ, তোমাকে আমি কোরিয়া নিয়ে আসবো, কোরিয়া নিয়ে আসার পর দেন ডিভোর্স। কিন্তু সেটার জন্য দেখা যাচ্ছে যে আমি তাকে, আমার কথা হচ্ছে মানুষ তো ভুল করেই, হাজবেন্ড ওয়াইফ।
এই ঘটনাটা কবে ঘটেছিল?
এটা হচ্ছে আপনার 2017 অক্টোবরে।
তারপরে আপনি যে নিশ্চয়ই ট্রাই করেছেন, অক্টোবর মানে প্রায় 1 বছর যাবত ঘটেছে এই ঘটনাটা, তো 1 বছরের অবস্থাটা কি?
1 বছরের অবস্থা হচ্ছে গিয়ে রেগুলার ট্রাই করতে 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 বিগত 3 মাস যাবত সে আমাকে এখন একটু সে আমাকে ই করে, কারণ আমি সবাইকে ডিস্টার্ব করেছি, সবাইকে, ওর আঙ্কেল, ওর মামা, খালা, চাচা, বন্ধু বান্ধব, রিলেটিভ যারা ছিল সবাই, এবং সবাই আমাকে ব্লক করেছে। ব্লক করার কারণ হচ্ছে তোমাদের পার্সোনাল ম্যাটার, এটাতে আমরা ইন্টারফেয়ার করবো না, কারণ আমি যদি ইন্টারফেয়ার করি তোমার ওয়াইফটা পছন্দ করে না, এই জন্য সরি, আমাদেরকে তুমি রিকোয়েস্ট করো না। এবং সবাই যেহেতু আর ফ্রেন্ড সার্কেল, ওরা আমাকে ব্লক করছে আইডিতে, যারা আমাকে সবাই চিনত, খুব ভালো করে চিনে। তো যাই হোক, এখন মোটামুটি আমাদের কথা হচ্ছে। তো আমার যে মানে মূল কথা সেটা হচ্ছে গিয়ে ভুল মানুষই করে।
আচ্ছা, এবং এই ভুল মানুষই করে এটা তো আমরা, আমি যেটা বুঝি পুরো অনুষ্ঠান শুনে, যেটা সেখানে আমার বলার আছে নিশ্চয়ই এভাবে, কিন্তু আপনি বোধ হয় আজকের অনুষ্ঠানে এসেছিলেন আপনার স্ত্রীকে কিছু বলার জন্য, লাইক ওনার নাম কি যেন ছিল?
মারিয়া।
মারিয়া, মারিয়াকে কিছু বলার জন্য। তো মারিয়া তো বাংলা ভাষা বোঝে না, আপনি ওকে কি বলতে চান?
এবং আমার যতটুকু মেসেজ থাকবে ওর জন্য এটা ইংলিশে থাকবে, এটা আমি,
আপনি কি বলতে চান? আপনি বলতে পারেন মারিয়াকে, তারপরে সবশেষে হয়তো আমরা কিছু একটা বলবো। জি প্লিজ। সো মারিয়া, দিস ইজ ফর ইউ, এবং উই অ্যাকচুয়ালি ডোন্ট নো দিস ম্যান, বিকজ 2 আওয়ার্স ইজ নট এনাফ টু নো এনিবডি, বাট উই ওয়ান্ট টু সি ইউ গাইজ আর হ্যাপি। Okay, this is the most important thing. So, Alam, what do you want to say her?
Hi, my dear wife, how are you? I pray God always keep you happy. And you know, this is the most popular radio show in our country. And millions of people are listening to me at the moment. I don't understand how to get started. But today, I will express to all my feelings to you. You know, I've never lied to you, and I will not lie with you even today. I love you, and you are my true love, because you're my wife, and every man loves his wife more than anyone. Yes, it's true. I had a mistake, and I have hurt you so many times, and I confess that. And it is also true, you are a part of my life, which I can never separate. And you know, you were the first beautiful woman all of my life. Yes, it is true. Relationship between husband and wife is a gift from God. And this relationship is the most beloved and a strong relationship in the world. Sometimes the fight between husband and wife is a minor matter. But for this minor reason to end the relationship, really, it is very painful and unfair. And such a big punishment for such a small mistakes, it is also very painful. We are human, and we are sometimes make a little mistake. But if someone accepts their mistakes and wants to correct those mistakes, then must should give him a chance and forgive him also. And it is a very big kindness. I don't know why you hate me so much, but I know that without you, I cannot live. I cannot dream of living without you. Maybe I can live without breathing for a few moments, but I can't live without you. Yes, you are the first woman I started loving more than my life. My today, my tomorrow, my days, my moments are all with you. Only you will be there in my prayers, my silence, and in my speech, only you. Please, do not ever separate me from you. I will really die without you. And how can I forget all of our memories? Whenever I close my eyes, all of our memories come in front of my eyes. Whenever I close my eyes, I see you. And whenever I open my eyes, I want to see you. And I still feel the sweet fragrance of your body. And I think this is the intoxication of love. Do you remember? You promised me good and bad times we both will spend together. But now, you don't know how I'm passing my day without you. I feel very lonely all the times. And when I miss you, I see your picture and I talk alone with your picture. If someone calls me, it's a madness. Yes, it's my madness. But I don't care, because now I came to know that you're my everything. And you're my gift from God. You're my angel. I will keep you in my eyelids, and I will give you true love every moment. Millions of listeners are listening to me right now. By telling all the audience, I promise you, I will always keep you happy. Yes, I promise that. I will love you till the last day of my life. Today, I want a birthday gift from you. Please do not disappoint me. Please forget everything and come back again in my life and start a new life with a beautiful hope and love me again and fulfill my dreams. Sarangi yobo. Chukulteka ji, dangshing man sarang halkoya. Yaksuk hakke, duman sarange. Dangshing mal jalchukko, hemoka gehechulkoya. Sarangi yobo. 진짜 사랑해. 사람 잘못하는 거 있겠지만 그래서 내가 사람이잖아. 내가 나쁜 사람 아니야. 내가 나쁜 사람 아니야. 내 마음속에 나쁜 거 없어. 내가 당신만 사랑하고 다 잊어버리고 다시 돌아와. 진짜 행복하게 살 거야. 다 잊어버리고 다시 돌아와. 당신 없으면 내가 못 살아. 그거 진짜야. 거짓말 아니야. 내가 이제 그 사람 아니야. 내가 이제 많이 바꿨어. 내가 맨날 기도하고 당신 때문에 내가 맨날 기도해. 사랑해 여보, 진짜 사랑해. 내가 기다릴게. 빨리 대답 좀 해줘.
ওকে, নাথিং টু সে, কিছু বলার নাই আপনাদের এই সম্পর্কের জায়গাটা কেমন হবে, বাট ইউ লাভ হার সো মাচ, সো ওই জায়গাটা থেকে আপনি এটাই বলেছেন এখানে রেডিওতে, এবং আমি জানি না যে আপনার ওয়াইফ এটা শুনবেন হয়তো বা নিশ্চয়ই শুনবেন, সে কারণেই আপনি এখানে এসছেন। তিনি আপনার লাইফে ফিরবেন কি ফিরবেন না আমরা সেটাও জানি না, শুধু একটা কথাই বলতে চাই আজকের এই অনুষ্ঠানের শেষ দিকে এসে, সেটা হচ্ছে যে দুটো বিষয় খেয়াল রাখা খুব জরুরি। একটা হচ্ছে দেশটা আমার, সেটা ছোট হোক বড় হোক যাই হোক না কেন, এই দেশ, এই দেশের পাসপোর্ট এবং এই দেশের প্রতি ভালোবাসা, এটা আমার, এটাই আমার গর্বের। আমি যা পড়ি, আমি যা খাই, আমি যা করি, যা যেভাবে লাইফ লিড করি, হোয়াট এভার ইট ইজ, এটা আমার এবং এই আমারটাই হচ্ছে গর্বের। সুতরাং উনি হয়তো খুব নেগেটিভ বলেছেন যে পাসপোর্ট চেঞ্জ করার জন্য আসলে চেয়েছিলাম, ওনার চাওয়ার জায়গাটা বাংলাদেশের অনেক মানুষের চাওয়া, অনেক শিক্ষিত মানুষ প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইমিগ্রেন্ট হয়ে যায় অন্যান্য দেশের জন্য, একটা বেটার লাইফের জন্য, এবং যারা দেশের বাইরে থাকেন, আমি আমার ফ্রেন্ড সার্কেল থেকে পেয়েছি, কেউ ইন্সপায়ার করেন না দেশের বাইরে যাওয়ার জন্য, কারণ শুধুমাত্র খেয়ে পড়ে বাঁচাটাই জীবন না, সম্মানের সহিত বাঁচাটা জীবন। আমি এই ভদ্রলোকের যে 42 বছরের জীবন, সেখানে যে টানা পড়েন, সেখানে যে দৌড়ানো, সেখানে যে বাংলাদেশের বাইরে গিয়ে একটা দেশের সিটিজেন হওয়া, সেখানে একটা মেয়েকে জীবনে বউ হিসেবে পাওয়া এবং তারপরে পেয়েও না পাওয়া, সবকিছু মিলিয়ে এই জীবনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি জানি না। তবে এটা ঠিক যে ওনার জীবনে এখন এত কিছুর হিসাবের সময় নেই, ওনার জীবনের হিসাবের সময় একটাই, যেন উনি যেন ওনার স্ত্রী মারিয়াকে ফিরে পান। আমরা শুভকামনা জানাই আপনার জন্য আলম ভাই, আপনি ফিরে পান। বিদেশে এস্টাবলিশড, লক্ষ লক্ষ টাকা কামান তারা প্রতি মাসে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তারপরে তারা দেশে ফিরে আসতে চান। কেন ফিরে আসতে চান? কারণ খেয়ে পড়ে বাঁচার নামই জীবন না, তারপরের অনেক বড় একটা জিনিস হচ্ছে রেসপেক্ট। এই রেসপেক্টটা নিজের দেশে আপনি যতটুকু পাবেন, নিজের মাটির প্রতি যে অধিকারটা আছে, নিজের মাটির গন্ধ, নিজের জন্মস্থানের প্রতি যে ভালোবাসাটা, আপনি যতই জ্যাম ছাড়া একটা সিটিতে যান না কেন, আপনি যতই একটা লাইফ লিডটা করেন না কেন, যতই আপনি আধুনিক সুযোগ সুবিধার মধ্যে থাকেন না কেন, আপনাকে কখনোই ওই জিনিসটা দিতে পারবে না। আমরা মাত্র 16 কোটির দেশ এবং আমাদের জমি এত বেশি ফার্টাইল, আমরা কেন পারব? আমাদের পারতে হবে এবং আমরা পারব। আমাদের পারার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের এই জেনারেশন সাফার করছে, হয়তো আমাদের পরের জেনারেশন কিছুটা সাফার করবে, কিন্তু তার পরের জেনারেশন একটা সুন্দর বাংলাদেশ নিশ্চয়ই পাবে, এবং আমরা চাই আগামীর দিনটা অনেক বেশি সুন্দর হোক, এবং আমরা এটাও চাই যে মারিয়ার কথা আজকে এখানে বলেছেন আজকে আমাদের গেস্ট আনোয়ার, সেই মারিয়ারা বাংলাদেশি ছেলেদের রেসপেক্ট করুক, ভালোবাসুক, তাদের বিয়ে করে বাংলাদেশে সেটেল হোক, সেই স্বপ্ন আমরা দেখি এবং সেটা সম্ভব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। অ্যান্ড মারিয়া, দিস শো ইজ স্পেশালি ডেডিকেটেড ফর ইউ, অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে অ্যাবাউট ইউ গাইজ, প্লিজ বি হ্যাপি অ্যান্ড গুড উইশেস ফর ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।
সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট,
exclusively on FusionBD.com.